exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া এই মুহূর্তে আরো একবার আপনার সঙ্গে এবং আরো একজন জীবন গল্প নিয়ে আমার সামনে এই মুহূর্তে বসে আছে। কৃতজ্ঞতা জানাবো তাকেইভাবে যে সে আসলে অনেক কষ্ট করে পুরো পরিবার সহ আমার কাছে এসছে, সেটার জন্য আসলে কৃতজ্ঞতার কোনো ভাষা নেই। আমি প্রথমেই যেটা বলবো যে হ্যালো 8920 আসলে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম, এখানে যদি আপনি বলতে চান সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি 09613892892। ফোন করার পরে আপনি আপনার কথাগুলো গুছিয়ে বলবেন এবং ফোনটা এখানে রেকর্ড হবে। যদি আপনার গল্পটি প্রচারযোগ্য হয় আমি নিজে আপনার সঙ্গে যোগাযোগ করব। আর যারা মেইল করতে চান, গল্প মেইলে বলতে চান কিংবা আমার ফেসবুকে ইনবক্স করতে চান, তাদের জন্য আমি অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আর যে কিবরিয়া দিয়ে খুঁজলে আপনি কিন্তু আসল অ্যাড্রেসটি পাবেন না, ফেক চলে আসতে পারে এবং লাইক দিয়ে আপনি একটা ফেক পেজে চলে যেতে পারেন। সুতরাং খুঁজবেন যেভাবে www.facebook.com/kibriya.rj। কিবরিয়া বানানটা হচ্ছে KEBRIA.RJ। পেজটিতে ঢুকে লাইক দিয়ে দেবেন, আজীবনের জন্য আপনি মেম্বার হয়ে গেলেন এবং অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ না থাকলে কিন্তু ফেসবুক অটো ডিলিট করে দেয়, দুই একটা পোস্টে কমেন্ট করা, লাইক দেয়া অন্তত মাসে একবার। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি চাইলে আমার ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, www.rj-kebria.com, দ্যাট ইজ rjkebria.com। ঠিক আছে, প্রথমে আপনার নামটা একটু বলেন।
আমার নাম মিজানুর রহমান সাগর।
মিজানুর রহমান সাগর, মানে ডাকনাম হচ্ছে সাগর।
জি।
কোথা থেকে এসেছেন?
কিশোরগঞ্জ জেলা সদর থানা।
কতক্ষণ লাগলো আপনাকে এখানে আসতে?
খুব নরমালি 3 ঘন্টায় আসা যায়, কিন্তু কালকে রাস্তায় জ্যাম এবং কিছু দুর্ঘটনা হওয়ার কারণে।
দুর্ঘটনা কি হয়েছে?
সেটা একটি গাড়ির নাকি মানে গ্যাসের পাইপ লাইন লিক হয়ে গেছিল, তো এখানে আমাদেরকে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা বসা রাখা হয়েছিল।
ওহো, পুরো পরিবার নিয়ে? আপনার বোধহয় একটু ছোট মেয়েও আছে না?
হ্যাঁ, আমার মেয়েটির বয়স 6 বছর আছে, এটি বয়স 2 বছরের মতো।
আমি অত্যন্ত দুঃখিত যে আপনাকে এরকম একটা কষ্ট করে আজকে আমাদের এখানে আসতে হলো জীবনের গল্পটা বলার জন্য।
না, থ্যাংক ইউ, তারপরে যে আমি এখানে আসতে পারছি এতেই আমি গর্বিত।
জি, নিঃসন্দেহে আমরাও গর্বিত। আপনারা এই অনুষ্ঠানটিকে এত ভালোবাসা দিয়েছেন বলেই আজকে এই অনুষ্ঠানটি মানুষের মাঝে এত দূর পর্যন্ত জায়গা করে নিতে পেরেছে। আমি একটু শুনতে চাই আপনার জীবন গল্পটা একেবারে ছোটবেলা থেকেই, যেখান থেকে আপনার বলতে ভালো লাগে। বাই দ্য ওয়ে, আপনার বয়সটা কত?
আমার 1989 সালে জন্ম।
সেই হিসেবে যতটুকু হয়, ওকে বলুন আপনি যেখান থেকে মনে আছে।
তো সেই সূত্রে আমি যখন একদম শিশু, মানে যতটুকু আমার মনে পড়ে, আমি এই পৃথিবীর কোনো কিছু দেখতে পারতেছি না। বাবা মা ভাই বোন তাদের কাছ থেকে শুনেছি যেটা, যে আমি একসময় দেখতে পেতাম পাতলা পায়খানার সাথে জ্বর হয়েছিল। ওই 1990 সালের দিকে গ্রাম অঞ্চলে খুব একটা মানে চিকিৎসার উন্নতি ছিল না। ভাবছিল যে সচরাচর তো বাচ্চাদের পাতলা পায়খানা হয়, আবার ঠিক হয়ে যায়। তাছাড়া আমার বড় অপুর বিয়ে ছিল, সবকিছু মিলে ভালোভাবে ট্রিটমেন্ট হয় নাই। তো তার কিছুদিন পর আমার আম্মু বুঝতে পারলো যে আমার দৃষ্টি শক্তি চলে গেছে।
কত বছর বয়স
এই সময়? আনুমানিক বয়সটা 2 বছরের মতো।
আর
তখনকার কাহিনীটা আমার আম্মুর মুখে শুনছি এরকম, যে আমার আম্মু বলতেছে যে আমি কেটে বসছি, তো আমি পানি চাচ্ছি, পানি আমার সামনে দেওয়া আছে। তো আম্মু বলতেছে যে পানি তোমার সামনে দেওয়া আছে। তো ছোট একটা মানুষ তার বুঝে বলতে পারতেছে না যে আমি দেখতে পাই না, কিন্তু আমি হাত দিয়ে নাড়াচাড়া করতেছি যে পানিটা কোথায় আছে। তো তখন আমার মা বুঝতে পারলো, আমার মা নাকি চিৎকার করে কান্না করতেছিল যে আমার বাচ্চাটার দৃষ্টি শক্তি চলে গেছে। তো তারপরে মানুষজন এসে জড়ো হলো, সামনে এটা সেটা ধরা হলো, যেগুলো মানে আলু প্রদান করে, কিন্তু না আমি কিছু দেখতে পারতেছি না। তখন ট্রিটমেন্ট করার জন্য আমার আব্বু আমার আম্মু যথেষ্ট পরিমাণে চেষ্টা করলো, কিছুটা সম্পত্তি ছিল এটাও প্রায় নষ্ট হয়েছে আমার এই চোখের পিছনে। তো লাস্ট আমি যখন ট্রিটমেন্ট করালাম তখন আমি মোটামুটি বুঝতে শিখছি, আমার মনে হয় 8-10 বছর বয়স। তখন একজন চিকিৎসক আসছিল, সম্ভবত আমেরিকা অথবা লন্ডন থেকে। তো উনি বলল যে যদিও কথাটা দুঃখজনক, কিন্তু কোন ডাক্তার কবিরাজ তোমাকে বলে যে 10টা টাকা দাও চোখের জন্য, দিবা না, কারণ তোমার চোখ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো বৈজ্ঞানিক বা কোনো ডাক্তার কোনো কবিরাজ ভালো করতে পারবে না। আমি আজকে এখানে বসে বলে গেলাম,
এটা ডাক্তার আপনাকে বলে দিল।
হ্যাঁ হ্যাঁ, তখন আমি একদিক থেকে নিশ্চিত হয়ে গেলাম যে এটার পিছনে আর সময় ব্যয় করে আমার কোনো লাভ হবে না। তো শিশুকালে সবাই যখন স্কুলে যায়, তা আমিও ওই বাচ্চাদের সাথে স্কুলে যাইতাম। আমার এক কাকা ছিল এই সেখানকার স্কুল মাস্টার, তো এই কাকা থাকার ফলে মানে আমি ক্লাসে গেলে আমাকে তেমন কিছু বলতো না। তো আমিও মনে মনে আশাবাদী ছিলাম যে আমি ওদের সাথে পড়াশোনা করব, কিন্তু কিভাবে করব এটা কিন্তু কোন সিস্টেম বা নিয়ম আমি জানতাম না। তো যাই হোক, তারপরে আমাকে কাকা উৎসাহ দিত যে যাতে আমার মনটা না ভাঙে, আসা যাওয়া করা তোমার মুখস্থ ভাবে পরীক্ষা নেওয়া হবে। তো যখন নতুন বছর আসলো, সব বাচ্চাদেরকে বই দেওয়া হবে স্কুলে।
আচ্ছা, এই বই দেওয়ার গল্পের আগে আমি যদি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আপনারা কয় ভাই বোন ছিলেন?
আমাদের চার ভাই, দুই বোন। দুই বোন সবার বড়।
আচ্ছা, আপনি কি সবার ছোট?
না, আমার ছোট একটা ভাই আছে,
আপনি হচ্ছেন
পাঁচ নাম্বার ভাই বোনদের।
আপনার ছোট আরেকটা ভাই আছে?
জি জি।
বাবা কি করতো আপনার?
বাবা ওই যে কবিরাজি চিকিৎসা যেটাকে বলে,
ওই কবিরাজি চিকিৎসা করতো।
হম হম। সেখানে একটা হাস্যকর বিষয় আছে কি ভাইয়া ভাই, গ্রাম অঞ্চলে বলে কেউ যদি কবিরাজি চিকিৎসা করে, তার ফ্যামিলির কেউ না কেউ কোন দিক থেকে প্রতিবন্ধী হবে বা প্রতিবন্ধকতার শিকার হবে।
এখানে একটা কথা বলি প্রিয় শ্রোতা, ডরের ইক্লিপস যে অধ্যায়টা চলছে, ওখানে ব্ল্যাক ম্যাজিক নিয়ে এত ইন ডিটেলে আমরা কথা বলি যে এই ব্ল্যাক ম্যাজিকটা কি, এটার ভয়াবহতা কি, কবিরাজি বলেন বা যেটাই বলেন না কেন, ব্ল্যাক ম্যাজিক ছাড়া এগুলো যে আসলে সম্ভব না, এবং এটা করলে এটার ইফেক্টটা কি দাঁড়ায়। আপনারা যদি শুনে থাকেন তো শুনেছেন, আর যদি না শুনে থাকেন তো আমি বলবো যে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য, তাহলে বুঝবেন যে ব্ল্যাক ম্যাজিক আসলে কতটা ভয়াবহ যারা করে তাদের জন্য। জি বলুন।
যাই হোক, এই নিয়ে আমি ছোটবেলা থেকে কথা শুনতাম যে আমার আব্বুর দোষে হয়তো বা আমার দুইটা চক্ষু নষ্ট হয়েছে। তো তারপরে স্কুলে বই দেওয়া হবে নতুন বই, তো আমি অনেক আশা নিয়ে গেলাম যে সবাইকে যেহেতু বই দিবে আমাকে বই দেওয়া হবে। পরে আমাকে বই দেওয়া হলো না। ওই দিন যে আমার কতখানি কষ্ট লাগছিল আসলে সেটা আমি বাসায় প্রকাশ করাটা খুবই কঠিন। তা শিশু বাচ্চা স্কুলে গেছে বই পাওয়ার আশায়, সবাই বই পাইলো কিন্তু আমি পাইনি। আমি অনেক কান্নাকাটি করতাম বাসায়, যাই পড়তে চাই, কিন্তু আমাদের এটা ছিল প্রত্যন্ত গ্রাম অঞ্চল, বন্ধুদের পড়াশোনার কি সিস্টেম বা নিয়ম এটা কেউ জানে না। আমাকে একটা হেপসখানায় নিয়ে যাওয়া হইলো, বড় ভাইয়া একদিন একটা হেপসখানায় নিয়ে গেল। আমার বড় ভাইয়ের নাম হচ্ছে সিদ্দুস। ওইখানকার যে মনে করেন পরিচালনার দায়িত্বে আছে, উনিও স্বীকার করলো না যে না, একটা অন্ধভাব লাইন মানুষ আমার প্রতিষ্ঠানে রাখতে গেলে আরো পাঁচটা ছাত্র টানাটানি করতে হবে, ওদের পড়ার ক্ষতি হবে। ফিরে আসার পর ইসলামিক ফাউন্ডেশনের একটা কার্যক্রম ছিল, প্রাথমিক পড়াশোনা বা গণশিক্ষা, ওইখানে আরবি এবং বাংলা পড়াশোনা করানো হইতো। এখান থেকেও আমি মুখস্থবিদ্যায় আমি তাদের সবার উপরে ছিলাম, কিন্তু এখান থেকে আমি ফিরে আসি, আমাকে বই দেওয়া হয়নি। তো এই দিন আমি অনেক বেশি কান্নাকাটি করলাম যে তিনটা জায়গায় গেলাম কিন্তু কোন একটা জায়গায় আমাকে মূল্যায়ন করা হইতেছে না, আমি আসলে যাব কোথায়। তো যাই হোক, তারপর থেকে পড়াশোনার চিন্তা মাথা থেকে ধীরে ফেলে দিলাম। তারপরে আল্লাহর রহমতে আমার বাড়ির সামনেই একটি হেপসখানা তৈরি হইলো, এটা আমার বাবা কাকারা বা প্রতিবেশীরা সবাই মিলে তৈরি করলো। তো ওইখানে পড়ার আমি একটা স্কুপ পাইলাম। তো ছাত্র ভাইদের পাশে বৈশা সবসময় পড়াশোনা করতাম, ওরা বইলে দিত, আমি শুনে শুনে মুখস্থ করতাম। তো তখন আমাকে যারা সমাজটাকে পরিচালনা করে তারাই অনেক সময় প্রশ্ন করতে যে তুমি পড়াশোনা করে কি করবা। তো আমি বলতাম যে অন্তত যাতে আমার খাবার গুলো আমি জোটাতে পারি, এরকম একটা কাজ পাইলে আমার চলবে। তো ওনারা অনেক সময় বলতো, তুই পিছনে বললে আমি শুনতাম আর কি, বলতো যে এই কুরআন শরীফ মুখস্থ করে ওর জীবনটা কেমনে চালাবে। তখন আমার বয়স 10-11 এরকম হবে। ওই আমার আম্মা ঘরে বসে মহিলাদেরকে ইসলামিক বিধি বিধান শিক্ষা দিত, নামাজ পড়ার নিয়ম কি, ওযু করার, মানে বিভিন্ন। আর আমি ওইখানে বিভিন্ন মহিলারা রিকোয়েস্ট করতো আমাকে গজল গাওয়ার জন্য। তো আমি গজল গাওয়ার ফলে মানে স্যার আমাকে সবাই খুব আদর করতো, স্নেহ করতো। সেই সূত্রে একটা মহিলার সাথে একটা মেয়ে আসলো একদিন। তো দেখা গেছে যে ও মাঝে মধ্যে আসে, বা আমি কাউকে নিয়ে যেহেতু প্রতিবেশী ওদের বাসাতে চলে যাই, খেলাধুলা করি বা কথা বলি, বসে থাকি এরকম। তো এরকম ভাবে প্রায় 1-2 বছর চলার পর হঠাৎ করে আমি বললাম যে তোমাকে আমার অনেক ভালো লাগে। ভালো লাগে বললো যে আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি খেলাধুলা করি, তোমাকে তো আমার ভালো লাগবে এরকমই। তো এরকম ভাবে মেয়েটার সাথে আমি মিশতে মিশতে প্রায় 5-7 বছর ওর সাথে আমি মিশি, কিন্তু আমি কখনোই ওরে বলি না যে আমি তোমাকে ভালোবাসি।
মেয়েটার বয়স কত ছিল?
মেয়েটার বয়স হচ্ছে কিছুটা জুনিয়ার হবে, কিন্তু আমি তখন বুঝতে শিখছি যে আমি হয়তো ওরে ভালোবাসি। কিন্তু আমি এটাও শুনছি যে মেয়েটা দেখতে অনেক সুন্দরী এবং তাদের পরিবারটাও মানে আমাদের চাইতে একটু হাই লেভেল, কিন্তু তার সাথে মিশতে আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আমি তাদের ফ্যামিলির সাথে মানে অনেকটা বেশি জড়িয়ে পড়ছি, সারাদিন ওদের এখানে খেলাধুলা করতাম, ওদের ঘরে বসে থাকতাম, ওদের বারান্দায় উঠানে বসে গল্প করতাম। হঠাৎ করে ওই মেয়েটা বিয়ে ঠিক হয়ে গেল, ওই ওরও বিয়ে ঠিক হইলো। এদিকে আমার পড়াশোনার মনোযোগটা নষ্ট হয়ে গেল, যেহেতু সবাই বলতেছে কোরআন শরীফ শিখে আমি কিছু করতে পারবো না, আর একটা মেয়ের সাথে আমি বন্ধু হিসাবে বলেন যে কোনো ভাবে মিশছি, তার বিয়ে হয়ে যাচ্ছে, অথচ তার আমি বলতেই পারতেছি না যে আমি তোমাকে লাভ করি, কারণ আমার কোনো পেশা নাই, আমরা দরিদ্র আর তারা একটু উচ্চ মধ্যবিত্ত। কিন্তু মেয়েটা হয়তো বুঝতে পারছে নাকি বুঝতে পারে নাই সেটাও জানি না, তবে আমি মনে করি যে বুঝতে পারছে, কিন্তু বুঝতে পারলেও সে আমাকে এটা মানে খুব একটা গুরুত্ব দেয় নাই। আমার দুইটা বন্ধু মানে জানতো যে মেয়েটাকে আমি অনেক পছন্দ করি, বিয়ে হয়ে যাচ্ছে, ওই দিনেই বিয়ে, ওই দিনই আমার দুইটা ফ্রেন্ডস আসলো। তোমরা তো জানে যে আমার মনটা খারাপ। তখন ওই মেয়েটার বাড়ির সামনে শেষ পাম্পের একটা ড্রেন আছে, পাকা ড্রেন, ওই ড্রেনটাতে আমরা বসলাম। আমরা বসলাম এমনিতেই, আমরা বসার কিছুক্ষণ পর ওই মেয়েটাকেও তুলে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে বিদায় দেওয়া হচ্ছে। কিন্তু আমার মনে হইতেছে এখন আমি ওই গাড়িটার সামনে যা দাঁড়াই, হয়তো বা গাড়িটা আমার উপর দিয়ে চলে যাবে, আর যদি গাড়িটা থামে তাহলে আমি খুব বিষয়টা বোঝাই বলবো যে আমি ওকে যেই কা লাভ করি নাই, কিন্তু আমি তাহলে পাগলের মতো ভালোবাসি শুধু তার কণ্ঠ শুনে। তোমরা আমার কাছ থেকে এই সুখটুকু কেড়ে নিও না। তারপর এটা ভাবতে ভাবতে গাড়ি চলে গেছে। তারপর বাসায় গিয়ে মানে ন্যাচারালি যেটা হয়, একটা মানুষ কষ্ট পাইলে কান্না করে, তাই না? কিন্তু আমার তখন পাগলের মতো হাসি আসতেছিল,
পাগলের মতো হাসি আসতেছিল।
হ্যাঁ,
রিয়াকশন তো এক একজনের এক এক রকমের, হয়তো অনেক কষ্ট পেয়েছেন আপনি, অনেক কষ্টে কিন্তু অনেকেই হাসে কান্নার বদলে।
এখনো এটা মানে পাই না যে আমি কেন হাসলাম। প্রায় 17টা রাত আমি অবমা ছিলাম, মানে ঘুমাতেই পারতাম না, কিন্তু আমার ফ্যামিলির কাউকে আমি কিছু বুঝতে দিতেছি না। তো যাই হোক, এভাবে চলে গেল কিছুদিন। এখন আমি পড়াশোনাও করতেছি না, খুব হতাশা কাজ করতো তখন।
ওকে,
এরকম সারাদিনই চিন্তাগ্রস্ত থাকতাম, খাওয়া দাওয়া করতে ইচ্ছে হইতো না। আর সত্যি কথা বলতে তখন থেকে আমি মাঝে মধ্যে একটু সিগারেট খাওয়া শুরু করছি।
কার কার বুদ্ধিতে খেলেন? আপনার বয়স তখন কত বছর?
16 থেকে 17 এরকম হবে। তো মনে করেন 10 বছর থেকে সম্পর্ক, 15-16 বছরে বিয়ে হয়ে গেছে। আর কিছুদিন কাটলো আমার এই যে চিন্তাগ্রস্ত অবস্থায়, বেকার বা হতাশা কাজ করতেছে। ওই মানে সিগারেট খেতে গেলে তো মনে করেন যে কিছু টাকা পয়সার দরকার লাগে, আর আমার ফ্যামিলিতে আমাকে টাকা দেওয়ার মতো তেমন কেউ ছিল না। আমার বাবা আমার জন্য তো সহায় সম্পত্তি যতটুকু ছিল বিক্রি করে চোখের ট্রিটমেন্ট করার চেষ্টা করছিল। খুব বেশি চিকিৎসা করে তখন আর মানে পেট চলে না। আর আমার যে দুই বোনে বিয়ে হয়েছে, এক বোন ঘরে থাকে, তার হাজবেন্ড আমাদের বাসা থেকে পড়াশোনা করে, আর আমার বোনও পড়াশোনা করে। আর আমার আম্মা ছিল একজন অন্যরকম মানুষ, মানে যত কষ্টই হোক যদি না খেয়ে মারাও যায় তারপরে আমার বাচ্চাদেরকে সবাইকে পড়াশোনা করাবো।
আচ্ছা,
তো আমি আম্মুকে মাঝে মাঝে বলতাম যে আম্মু আমাদের চুলোতে ভাত রান্না করো না কেন, বেশিরভাগ করতেই রুটি তৈরি করা হইতো, কারণ যেহেতু আটা একটু সস্তা ছিল। এটা যখন আমি আম্মুকে বলতাম যে আম্মু আমাদের ভাত রান্না করা হবে কবে, আমি তো অনেকদিন হিসেবে ভাত খাইতেছি না, তো তখন আম্মু খুব কান্নাকাটি করতো। আম্মু কেন কান্না করতেছি খুব একটা বুঝতামও না আমি। তো তারপরেও মাঝে মধ্যে আম্মুর মুখটাতে ধরে বলতাম যে আম্মু তোমার মুখটা কেমন, এটা আমি একবার একটু দেখতে পারলে, আমার জীবনে আর কিছুই দেখার স্বপ্ন ছিল না, ইচ্ছা ছিল না। তখন আম্মু আরো বেশি করে কান্না করতো। যাই হোক, মানে বড় আপু যিনি তিনি শ্বশুর বাড়িতে থাকে, আর ওনার ছোট যে ওনাকে ছোট আপু বলে আমরা সম্বোধন করতাম, ওনার নাম হচ্ছে সাহমিন আক্তার ফুরকান। ওনার হাজবেন্ড আমাদের বাসাতে লজিং মাস্টার হিসাবে থাকতো।
ছোট আপু আর যার বিয়ে হলো সেই হাজবেন্ড, মানে আপনার দুলাভাই?
হ্যাঁ, আমার দুলাভাই আমাদের এখানে লজিং মাস্টার হিসাবে থাকতো। কিন্তু ভাই সত্যি কথা বলতে কি, আমরা তখন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পরেও ভাত খাইতাম, তারপরে বাড়ির জামাই কি তো আর যাতা খাওয়ানো যায় না। তো আমার আম্মু মানুষের বাসায় কাজ করে দাঁড় কর্য করে তার জন্য একমতো ভাতের ব্যবস্থা করতো। তো তারপরে আমি যেহেতু তখন মোটামুটি ছোটই ছিলাম, কোনো একটা কারণে আমার বোনের সাথে তার ডিভোর্স হয়ে গেল, তার পড়াশোনাও শেষ, তার ডিভোর্স হয়ে গেল। মানে কারণটা আমি ভালোভাবে জানিও না, মানে এমনিতেই অভাব সংসারে, তারপরে এত বড় একটা অ্যাক্সিডেন্ট, মানে একটা বিবাহিত মেয়েকে আরেক জায়গায় বিয়ে দিতে গেলেও একটা সমস্যা হয়,
পুরো ফ্যামিলি একদম নড়বড়ে একটা অবস্থা।
তখন সেই আপুর মনে ঘৃণা ক্রোধ কাজ করলো যে আমার আর সংসার করা এখন কোনো দরকার নাই, কিন্তু আমার এই যে ছোট ছোট ভাইগুলি বা আমার মা বাবাকে একটু শান্তি দেওয়ার আমি চেষ্টা করব। তিনি ইন্টার কমপ্লিট করছিল কিনা ভাই আমি শিওর না, হয়তো বা কমপ্লিট করা হয়েছিল, তো বেসরকারি জীবন বীমা বা ইন্স্যুরেন্স যেগুলোকে বলে না, এগুলাতে একটা চাকরি নিল। তো কত বেতন বা কি, মানে আমি তো জানতামই না, আমার ফ্যামিলির কেউ জানতো না। শুধু আমাদের কথা হয়েছে যে আমাদের বোন রুজি করতেছে, সেটার বদলাতে এখন আমরা দুবেলা দুই মতো ভাত খেতে পারতেছি, আর আব্বুর ইনকাম দিন দিন কমিয়ে আসতেছে, কবিরাজি বিশ্বাস তা মানুষের কাছ থেকে একটু একটু দূরে চলে যাচ্ছে। তো তখন আমরা মোটামুটি আব্বুর ইনকামের উপরে একটা ডিপেন্ড করার মতো একটা অবস্থা। আপুকে মানে আমি দেবতার মতো ভাবতাম যে আপুর না থাকলে হয়তো বা আমাদের মুখে খাবার জুটত না, উৎসবে ঈদে পোশাক আশাক জুটত না, যেটা হয় ফ্যামিলিতে থাকলে কিন্তু একজনকে হুট করে বলা যায় না যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তো আজকে এইখানে আইসা আমি বলতে পারতেছি যে আপু আমি তোমাকে তখন অনেক ভালোবাসতাম, এখনো অনেক ভালোবাসি, এটা মানে এবিসিডির মাধ্যমে আপুকে আমি জানাতে চাই। তারপরে মনে করেন যে ইন্স্যুরেন্স কোম্পানি হঠাৎ করে উদাও হয়ে গেল। এখন আমার আপু তো মনে করেন যে বিভিন্ন সদস্যের কাছ থেকে টাকা নিছে, অফিসটা লক করে দিয়া ওরা কই চলে গেছে অফিসাররা, মানে তেমন কোনো কিছু আর যোগাযোগ করার মতো আপু খুঁজে পাইতেছে না।
ওকে,
এখন সবাই তো ওনাকে ধরতেছে যে তুমি টাকা দিবা, নিথি আমাদের খাবার জুটে না। আপু যখন মানে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না, আপু ঢাকার উদ্দেশ্যে রানা হয়, মানে হঠাৎ করেই, আমাদের ফ্যামিলিও তেমন কেউ কিছু জানি না। উনি ঢাকায় চলে আসছে, ওনার সাথে বেশ কিছুদিন যোগাযোগ নাই, আমাদের ঘরে তো অনেক মানে অনেক কান্নাকাটি। আর তখন মনে করেন যে যদি এটা 90-এর শেষের দিকে কি, তখন তার এই যে মোবাইল টেলিফোনের খুব একটা চলাচলি ছিল না, আম্মু তো অনেক কান্নাকাটি করতেছে। তো আমার বড় ভাইয়া মানে সবার বড় যিনি ছেলেদের মধ্যে, উনি আবার ওই মেট্রিক পাশ করছে, ভাইয়া সেকেন্ড ডিভিশনে পাশ করছে, বলতেছে যে আমি আর পড়াশোনা করবো না। এখন এই অবস্থা থেকে যে তাকে একটা চাকরি জুটা দেওয়া, সেটাও আমাদের পক্ষে পসিবল না, কারণ একটা চাকরির জন্য দৌড়তে হলেও কিছু টাকা পয়সা খরচ করতে হয়, তা ব্যবসা নিতে হলেও কিছু টাকা পয়সা লাগে, সংসারে হাল তো ধরতে হবে, কিন্তু কি করবে, উনি কোনো দিক নির্দেশনা পাচ্ছে না, আর আমাদের ফ্যামিলি থেকেও তাকে কিছু করে দেওয়া যাচ্ছে না। তো উনি এক বন্ধুর মাধ্যমে একবার ঢাকায় গেছিল, কি সে জানি একটা কাজ করতো, এই কাজে ও মানে পোষায় না, বাড়িতে তেমন কিছু দিতে পারবে না, হয়তো বা ওনার পেটটা চলবে। তো উনি বাড়িতে যায়, তারপরে ওই সবজি একটা ব্যবসা নিল, ওই আমাদের বাজার থেকে কিনে কিশোরগঞ্জ জেলা শহরে হাঁইতে হাঁইতে বিক্রি করবে। তখন আমার মা খুব কান্না করতেছিল যে তোমাকে লেখাপড়া করাইলাম, কিন্তু তুমি যদি এরকম ই করো তাহলে তো এটা পড়াশোনা না করেও করতে পারতো, তাহলে পড়াশোনার মূল্যায়নটা কি হলো। তো তার কিছুদিন পর আমার যে মেজু ভাইয়া মানে আমার বড় যিনি, আমাদের যেহেতু চার ভাই দুইজন তো আমার বড়, তো উনিও ওই সবজির ব্যবসা নিল। তখন মনে করেন যে আমাদের অভাব যদিও তেমন দূর না হইলেও, কিন্তু আমাদের খাওয়া পড়া নিয়ে কোনো চিন্তা নাই, মানে আমরা তিন বেলা খেতে পারতেছি। আর এইদিকে তো আমার চিন্তা ভাবনা চলতেছে যে আমি কি করব।
তখন আপনি ইনফেক্ট করছিলেন কি?
কিছুই করতেছি না, এই ঘুরতেছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, মানে আমি আমার নিজের মতো করে আছি। রাত 1টা 12টা 2টা অবধি মনে করেন যে বন্ধু বান্ধব নিয়ে বৈশা থাকি, কখনো রেডিও শুনি, কখনো ওই বিসিডি আমাদের এখানে ভাড়া দেওয়া হয়তো, ওইগুলা সবাই বন্ধু বান্ধব নিয়ে ভাড়া করে আনি, ওরা তো দেখে আমি বসে বসে শুনি, এটা আমি আমি মনে করি এটাই আমার দেখা। তাছাড়া মনে করেন যে কারো কাছে এই কাঁঠাল পাকছে, বন্ধু বান্ধব খোঁজখবর দিত, রাত্রে ওইটা পায়রা এনে খাইতাম, কয়েকটা আম নিয়ে আসতাম, এই দুষ্টামি করতাম আর কি। এই জন্য বিচার দিলে আমাকে মানে বাসাতেও খুব ইয়া করা হইতো। তখন মানে আমার হাতে অতিরিক্ত টাইম আছে, তখন করবো কি, কাটাতে তো হবে, ওই দুষ্টামি দুষ্টামি করে টাইম নষ্ট করতেছি। তার ভিতরে আমার বড় ভাই আবার বলতেছে যে বিয়ে করবে, বিয়ে করতে গেলে তো কিছু টাকা পয়সার দরকার আছে। উনি বলতেছে যে মানে আমরা টাকা পয়সা জমাতে পারবো না, আর টাকা পয়সার আশায় বসে থাকলে আমাদের বিয়েও হবে না। এটা ওনার বন্ধু বান্ধবকে বললো, ওনার বন্ধু বান্ধব গার্জেনের সাথে শেয়ার করলো আর কি বিষয়টা। এখন গ্রামাঞ্চলের একটা কথা আছে যে ছেলেরা যদি বিয়ে করতে চায়, যদি বিয়ে করতে না দেওয়া হয় তাহলে যে পাপ করবে সেই পাপ মা বাবার কাঁধে আসবে। তো আমার আম্মু আব্বু মত দিয়ে দিল যে ও যদি অ্যারেঞ্জ করে বিয়ে করতে পারে আমাদের কোনো সমস্যা নেই। তো ওইভাবে দেখে শুই না খুঁজে তুই যে মনে করেন যে বিয়েটা একরকম হয়েই গেল। ওই ভাবির সাথে আমার আবার খুব একটা গুড রিলেশনশিপ তৈরি হলো, খারাপ অর্থে না ভালো অর্থে আর কি। মানে ওনার সাথে আমার মনে সব কথা বলি, উনি আমাকে সব কথা বলে, মানে দেখা গেছে অনেক সময় অনেক কথা কিন্তু হাজবেন্ডের কাছে বলা যায় না, এইগুলাও আমার সাথে বলতো। মানে উনি বিয়ের আগে কার সাথে রিলেশন করছিল, সেই ছেলেটা কেমন, এমনকি সেই ছেলের সাথে আমার মিট করাইছে, কথা বলাইছে, মানে এরকম ভালো একটা, অনেক ভালো একটা সম্পর্ক। আবার আমিও বলতাম যে আমি এরকম একটা মেয়েকে পছন্দ করতাম, তার বিয়ে হয়েছে, তার সাথে এই করছি সেই করছি, মানে 5-7 বছরের স্মৃতি তো বলতে গেলে অনেক কিছু। তো এই কথা ভাবির সাথে বসে বসে গল্প করতাম। কিন্তু কিছুদিন পর ভাবির ভাইয়া ডিসিশন নিল যে আমাদের সেপারেট হতে হবে, কারণ তাদের প্রায় 10-12 হাজার টাকার ঋণ হয়ে গেছে। এখন একসাথে সবাই থাকতে গেলে ওই ঋণ দিবে নাকি মানে সবার ভরণ পোষণ করবে, এরকম একটা সিচুয়েশন।
ওকে,
তো ভাই বোন সবাইকে ডাকা হলো, সবাই একসাথে বসে একটা ডিসিশন নিবে যে তাকে সেপারেশন করতে হইলে কি করতে হবে, কেমনে করবে। তো বড় ভাই কথা এরকম যে তাদের যেহেতু ঋণ আছে তারা আলাদা হয়ে যাবে, তাদের ঋণ পেনশন শুলে তারপর কি করা যায় চিন্তা করবে। আমার বড় যিনি মানে মিজু ভাইয়া, ওনার নাম হচ্ছে জসীমউদ্দিন, উনি বলতেছে যে আমি তো বাবা মাকে দেখবো ইনশাল্লাহ। তারপরে মনে করো যে আর একটা ছোট ভাই আছে আমার ছোট, যে ওর নাম হচ্ছে ইমরান, ওরেও দেখবো। কিন্তু আমার কথা বলতেছে যে আমি সবাইকেই দেখবো, ওদের তিনজনকে আমি নিলাম, কিন্তু আমার কথা বলতেছে যে মিজানকে আমি দেখতে পারবো না, বা ওর দায়ভার আমি নিতে পারবো না। এখন তো আমি মানে খুব কষ্ট পাইতেছি যে আমি কি করবো। বড় ভাই আর এনে জেনে চলে যাচ্ছে, মিজু ভাই বলতেছে যে ওরা তিনজনকে লালন পালন করবে, আমার আমার দায়িত্ব নিবে না, তাহলে আমি যাবোটা কোথায়। এখন বড় ভাই যেহেতু ঋণের জন্য চলে যাচ্ছে, উনিও তো আর বলতে পারতেছে না যে আমি মিজান রে রাখবো বা এরকম একটা কিছু। তো তখন আমার এই যে বললাম যে ভাবির সাথে অনেক একটা ভালো সম্পর্ক, তখন ভাবি বলতেছে যে হ্যাঁ ঠিক আছে। তো উনি আমাকে ছোট ভাইয়ের সমাধান করতো যে ছোট ভাইকে আমি আমার সাথে রাখলাম, যদি আমি খাই তাহলে খাবে, যদি আমি না খাই তাহলে ও না খেয়ে থাকবে। তো তখন মনে মাঝে একটা মানে ভরসা লাগলো, ভালো লাগা কাজ করলো যে পরের মেয়ে হয়ে তো সে আমার ড্রাইভারটা নিয়ে গেল, কিন্তু আপন দুইটা ভাই তো আমাকে বললো না যে আমরা ওদের ভাড়া নিবো। আর আমার তখন একটা খারাপ লাগা কাজ করলো সত্যিকার অর্থে, জানি না এটা আসলে ওদের মনে ছিল কিনা, বাট আমার মনে ছিল যে আমি হয়তো বা চোখে দেখতে পাই না, এই জন্য আমার ড্রাইভারটা কেউ নিতে চাইতেছে না। মানে আমি তখন এতটা হতাশা ফিল করতেছিলাম যে আমার মা বাবার দায়িত্ব নিতে পারলো, আমার ছোট ভাই ও চোখে দেখে ওর দায়িত্ব নিতে পারলো, কিন্তু আমি কি অন্যায়টা করলাম, আমি শুধু ওই ভবিষ্যতে তাদের জন্য কিছু করতে পারবো না, এই জন্য আমার দায়িত্ব নিয়ে এত হেলাফেলা, বা আমি তাদেরকে ইনকাম করে টাকা পয়সা দিতে পারবো না, এই জন্য হয়তো আমাকে কেউ নিতে চাইতেছে না। মানে নিজের প্রতি অনেক একটা ঘৃণা জাগলো। তখন আমি ওদের কাছ থেকে দূরে গিয়ে মানে অনেক কান্নাকাটি করলাম যে আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করলো, মানে আমি যেদিকে হাত বাড়াই সেই দিকে এত কষ্ট, পড়াশোনা করতে গিয়ে ব্যর্থ হইলাম, একটা মেয়েকে চাইলাম সেটা পাইলাম না, এখন আমার ভাই আমাকে ত্যাগ করে দেয়, কিন্তু আমার তো কোনো অপরাধ ছিল না। তো যাই হোক, তখন আমি ভাবির সাথে ভাইয়ার সাথে আছি, তারা আমাকে খাওয়াচ্ছে, কিন্তু ওই যে কিছু টাকা পয়সা লাগে ওইগুলা তো আর আমাকে দিবেন না, ওই দেখা গেছে কি দৈনিক একটা মানুষের, তখন আমার 5-7 টাকা হইলেই চলে হয়তো বা, কিন্তু 5-7 টাকাও তখন আমার জন্য অনেক বড় কিছু। তো তখন করতাম এটা অবশ্য ভাইয়ার কাছে আমি কিছুদিন আগে বললে মাপ চাইছি, যে ভাইয়া যখন ব্যবসা করে আসতো তখন মনে করেন যে রাত কম করে হলে 1টা বাজতো, উনি রাত্রে তখন ব্যবসা করে বাজারে বৈশা সবজি বিক্রি করে, তো তখন উনি আইসা খাওয়া দাওয়া করে আমাদের ঘরে ওই ওনার যে টাকা পয়সা গুলা থাকতো ওই টাকা পয়সা গুলা একটা টেবিলের উপরে রাখতো, রাইকে উনি ঘুমায় যেত, ওইখান থেকে আমি 5-7 টাকা চুরি করার জন্য ভাইয়া আমি ওই 2টা 1টা 3টা পর্যন্ত বসে থাকতাম, ওরা কখন খাওয়া দাওয়া করে ঘুমাবে তখন ওইখান থেকে আমি 5টা টাকা নিব, এরকম একটা সিচুয়েশন। কারণ বললে তো এরা সংসার থেকে দিতে যাইবে না। তো যাই হোক, পরে এইভাবে প্রায় ওনাদের সাথে 1 থেকে 1.5 বছর নাকি 2 বছর চলছে, আমার এটা সঠিক মনে নাই। তারপর আমি চিন্তা করলাম যে না, আর বসে থাকলে আমার চলবেই না।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। মিজানুর আজকে এখানে তার জীবন গল্প বলছেন, উনি পৃথিবীর রং দেখেছেন এটা বলবো না, কারণ 2 বছর বয়সে সম্পূর্ণ রকম ভাবে দৃষ্টিশক্তি যেটা ছিল সেটা হারিয়েছেন, এবং সেই জীবন গল্পের ধারাবাহিকতায় আমরা এখন যে পর্যায়ে আছি সেখান থেকে ছোট্ট একটা বিরতি মাত্র 4 মিনিটের।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
4 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। যারা এখানে জীবনের গল্প বলতে চান তারা ফোন করবেন আমাদেরকে এই নম্বরে 09613892892। ঈদে অনেকেই বাড়িতে যাচ্ছেন অনেক কষ্ট করে প্রিয়জনের সাথে ঈদ করবার জন্য, তাদের সবার জন্য শুভকামনা থাকছে, খুব চমৎকার যাক ঈদ। এবং এই সাথে আপনাদের জন্য একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট, আগামী পর্বটি ঈদ স্পেশাল হ্যালো 8920 হবে, আশা করছি সবাই শুনবেন। আমরা আবারও ফিরছি অতিথির কাছে। মিজান, আমরা যেখানটা ছিলাম,
তারপরে আমি ভাবতেছি যে আর বসে থাকলে আমার চলবে না, আমার জীবনটাকে যেভাবে হোক আগাতে হবে।
তখন পর্যন্ত আপনি তেমন কিছু শেখেননি বা করেনও না?
না, তেমন কিছু করিও না, তেমন কিছু শিখেই নাই। শিকার ভিতরে 10 পারা কুরআন শরীফ মুখস্থ করেছি, চিন্তা করতেছি যে 10 পারা কুরআন শরীফ দিয়ে জীবন চলবে না।
ছেড়ে দিলেন কেন 10 পারা করার পরে?
ওই যে মানুষজন বলতেছে যে আমি পড়াশোনা করে কি করব, এই কোরআন তারা শিখে আমার কোনো কাজে আসবে না, আমি জীবন চালাতে পারবো না। থেকে মেয়েটারও বিয়ে হয়ে গেল,
সবকিছু মিলিয়ে আপনি ছেড়ে দিলেন?
সবকিছু মিলিয়ে একটা হতাশা কাজ করলে ছেড়ে দিলাম। এখন চিন্তা করতেছি আমার যে কোনো ভাবেই হোক আমাকে টাকা ইনকাম করতে হবে সৎ পথে, তাই যেহেতু ভাইয়ার উপর বসে বসে কাচ্ছি, ভাইয়াও ঋণগ্রস্ত অবস্থায়, তো আমি ফ্যামিলি থেকে তেমন কোনো সাপোর্ট পাবো না। তো তারপরে আমি ভাইয়ারে বললাম একদিন, দেখা যে ভাইয়া আমার তো একটা কিছু করতে হবে। তো বললো যে কি করতে পারো? আমি বললাম যে আর কিছু না করতে পারি, মানুষের কাছে হাত পাইতে হলে আমাকে টাকা সংগ্রহ করতে হবে। তো তখন ভাইয়া কিছুক্ষণ নীরব হয়ে থাকলো, যদি উনি রেগে যাইতো বা আমাকে ধমক দিত তাহলে তো মানে বলতে পারতাম না, যেহেতু উনি আমার বড় ভাইয়া, বা ওনাকে আমি এখন অবধি উনি যদি কোনো কথা আমাকে ধমক দেয় তারপরে আমি ওনার রিপিট করি না এখন অবধি। তো যাই হোক, তা আমি বললাম যে একটা রিক্সা ঠিক করতে হবে, একটা ছোট হ্যান্ড মাইক যদি আমাকে ব্যবস্থা করে দিতে পারো আমি অনেক ভালো গজল গাইতে পারি, গজল টাকায় মানুষের কাছে কিছু সাহায্য বা হেল্প চাইবো। ভাইয়া 1000 কত টাকা দিয়ে যেন আমার জন্য একটা মাইক কিনে আনছিল, হ্যান্ড মাইক, তারপরে একটা রিক্সা ড্রাইভার ঠিক করা হইলো, উনি 200 টাকা নিবে পার ডে আমার কাছ থেকে, 2 বেলা আমার মানে আমার বাসায় উনি খাবে, একটা চুক্তি করা হইলো। তখন আমি ওনাকে নিয়ে সকাল প্রায় 9টার দিকে বেরিয়ে যাই, আর একবার সন্ধ্যার দিকে বাসায় আসি। গ্রাম অঞ্চলে যখন যাই তখন চাল টাল দেয় অনেকেই, ওই চালগুলো নিয়ে আসা, কিছু চাল খাবারের জন্য রাখি আর কিছু বিক্রি করে ওনাকে 200 টাকা দিই, আর যদি অবশিষ্ট কিছু থাকে ওইগুলো আমি কিছু খরচের জন্য রাখি, কিছু টাকা ইচ্ছা করলে সঞ্চয় করতে পারি, খরচ করতে পারি, কি শব্দটা বলে আমি খুঁজে পাচ্ছি না, যে নিজেকে এখন স্বাবলম্বী মনে হইতেছে। তো এরকম ভাবে কিছুদিন যাওয়ার পরে আমি কিছু কিছু টাকা জমা একটা ফোন কিনলাম। তো আমার পাশে একটা ফ্রেন্ডস ছিল, আমার কাকা সম্পর্ক, ওনার কাছ থেকে বেশ কয়েকটা নাম্বার নিলাম, সব কয়েকটা নাম্বার মেয়েদের। তো তার ভিতর থেকে 2 জন মেয়ের সাথে মাঝে মাঝে ফোন দিয়ে কথা বলি। তো আমি তো জানি যে আমার পরিচয় দিলে একটা মেয়ে কখনো আমার সাথে কথা বলবে না, যে আমি ব্লাইন্ড, আমি চোখে দেখতে পাই না, তো এটা বলা যাবে না। তো আমি কখনো পরিচয় দিয়ে আমি ইন্টারে পড়াশোনা করি, কখনো পরিচয় দিয়ে আমি মেট্রিক পরীক্ষা দিয়েছি, এক একজনের সাথে এক এক রকম পরিচয় দিয়ে কথা বলি মাঝে মধ্যে, মনে মনে অহংকার করি যে একটা মেয়ে আমার সাথে রিলেশনশিপ করতেছে ফোনে, কিন্তু তাতে যে আমার ক্ষতি হইতেছে, আমার টাকা যাচ্ছে প্রত্যেকদিন, এটার পিছনে আমার কোনো চিন্তা নাই। এমন দেখা যাচ্ছে একদিন 50 টাকা 60 টাকা 100 টাকাও ফোনে খরচ করে ফেলি, ফ্যামিলিতে হয়তো বা তেমন কেউ জানেও না। একটা সময় আইসা আমার বোন জামাইকে বললাম, আমাদের ফ্যামিলি সবার বড় এই আপুটা, তো আমার বোন জামাইকে বললাম যে দুলা ভাই আমি তোকে ইনকাম করতে পারি, বড় ভাই আমাকে বেশ কিছুদিন বসে খাওয়াইছে, তাকেও আমি কিছু দিছি, ভাইয়ের ঋণ কখনোই পরিশোধ করা যাবে না। এখন আমি চাই যে আমি একটা সংসার করলে হয়তো আমি কিছু টাকা পয়সা গুছাতে পারবো, আমার জন্য একটা মেয়ে টেয়ে দেখেন। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করি। তো 10 বছরের জন্য একটা মেয়ে সংগ্রহ করা খুব কঠিন একটা বিষয়। তো তারপর কেমনে কেমনে জানি একটা মেয়ের বাবার সাথে কথা হয়েছে। ওই মেয়ের বাবা বলতেছে যে ঠিক আছে মেয়ের বোন আর মেয়ের মা আগে ছেলেটাকে দেখো, তারপরে আমরা একটা ডিসিশন দেবো। এরকম মেয়ের মা একটা পাশের মহল্লাতে আসে, আইসা বসছে তার বোনকে নিয়ে। আমার দুলাভাই নিয়ে গেছে মেয়ের মা বোনের কাছে। তো আমার যা জিজ্ঞেস করলো যে তোমার নাম কি ভাই, সেই মানে কয়েকটা প্রশ্ন করলো। যখন আমি শুনছি যে এটা মেয়ের মা, তো তখন আমার গা হাত পা কাঁপতেছে যে যেগুলো আমি জানি এইগুলো ঠিকঠাক ভাবে বলতে পারতেছি না। মেয়ে তার বোন দেখে বলতেছে না আমার বোনের জন্য তো এর সাথে ভালো ভালো ছেলেদের প্রস্তাব আসে, তাছাড়া হয়েছে ছেলে চোখে দেখতে পায় না, এখানে বিয়ে দেওয়া যাবে না, এরকম একটা মন্তব্য করছিল। তখন আমি যখন বাসায় আসলাম তখন আমার দুলাভাই বলতেছে যে না মেয়ের বাবার সাথে কথা হয়েছে এখানে বিয়ে হবে, কিন্তু মেয়ের একটা দাবি আছে, কি দাবি? চায়ের আনা সোনা দিতে হবে। সত্যি কথা বলতে তখন তেমন কোনো অর্থ করি নাই, বিয়ে করতে গেলে প্রায় সেই সিচুয়েশনে 5-7 হাজার 10 হাজার টাকা লাগবে। তো তখন আমি আমার যে ভাই বোন আছে ওনাদেরকে নিয়ে বসলাম যে দেখো আমার হাতে তো টাকা নাই, হ্যাঁ কিন্তু আমার জীবনটা তো এইভাবে চলতে পারে না, তোমরা যে কোনো জায়গা থেকে টাকাটা ব্যবস্থা করে দাও, ভবিষ্যতে আমি এটা পরিশোধ করব। যে আমাদের ফ্যামিলির যে সবার বড় বোন উনি বললো যে আচ্ছা ঠিক আছে টাকাটা আমি ব্যবস্থা করে দিতেছি। এবং এই বিয়ের কথা শুনে মোটামুটি আমাদের ফ্যামিলির সবাই খুশি হইল। আমার যে বড় ভাইয়া মেজো ভাইয়া যিনি, উনি আবার বিয়ে করে নাই, এখন উনি একটা লজ্জা পাইতেছে, বা মানুষ তো একটু খারাপ বলবে না যে বড় কে রেখে ছোটকে বিয়ে করাইতেছে। আমার বড় আপু টাকা পয়সা ম্যানেজ করে দিল, আমার ছোট আপু তখন ঢাকায় থাকে, তো উনিও বলতেছে যে হ্যাঁ অলঙ্কার টলঙ্কার কিছু লাগলে আমিও দিব। সবাই মানে আমার বিয়েতে খুবই খুশি। তখন আমরা বললাম যে 3 ভরির রূপার অলঙ্কার দেওয়া হবে, হাতে খুব কম সময় রেখে 2-4 দিন সময় রেখে বিয়েটা ঠিক হয়ে গেল। তো তখন আমি বললাম যে মেয়েটার সাথে তোমার একটু কথা বলা দরকার। দুলাভাই বলতেছে যে আমি ওর বাবার সাথে খুব কড়াকড়ি ভাবে কথা বলছি, তোমার এখন যাওয়ার দরকার নাই, তোমার ইচ্ছে হলে তুমি ফোনে কথা বলে নিতে পারো। তখন ফোন নাম্বার দিল ওর বড় মোবাইল নাম্বার, যে আমার সে মানে সারা জীবনের যেন সঙ্গী হতে যাচ্ছে, তার সাথে আমি জীবনের ফার্স্ট কথা বলবো, মানে ভাবতে এই বিষয়টা একটু অন্যরকম লাগতেছে তখনকার আবেগে। কিন্তু তখন আমি কি বলবো, কেমনে শুরু করব, মানে সম্বোধনটা কি হবে কিছুই বুঝতে পারতেছি না। ফাইনালি আমার একজন ফ্রেন্ড ছিল বিল্লাল, ওরে নিয়ে একটা ফাঁকা জায়গায় যায় বসলাম 8টা মতো হয়তো বাজে। তো দুলাভাই হয়তো আগেই বলে রাখছে যে আমি ফোন করলে যাতে মেয়ের কাছে দেওয়া হয়। তো মেয়ের কাছে দিল ফোনটা, আবার কল রেকর্ড করতেছি, আমার কাছে সবাই শুনতে যাবে যে মেয়ের সাথে কথা বলছি, কি কথা বলছি। জিজ্ঞেস করলাম যে কেমন আছেন, আপনি করেই সম্বোধন করলাম। বললো যে ভালো, আমার সম্বন্ধে ডিটেলস জানেন। বললো যে হ্যাঁ আপনার বিষয়ে তো শুনছি, কিন্তু আমার বাবা মা আমাকে যা বলে আমি তাই করবো। আমি বললাম যে লোক কি একটা মেয়ে, বাবা মার কথা মতো চলতেছে, এটা তো সবচেয়ে ভালো একটা মানুষ। পরে আর তেমন কথা বলা হয় নাই, ওরা বলতেছে যে মেয়ে ব্যস্ত বা লজ্জা পায় কথা বলবে না এরকম। তবে মনের ভিতর তো মানে অনেক আনন্দ, অনেক আবেগ, অনেক কিছুই কাজ করতেছে। তো দেখতে দেখতে মনে করেন যে গায়ে হলুদ হইল, কিশোরগঞ্জ অঞ্চলে ওই ছেলে কি বা মেয়েকে যখন মেহেদি পরাবে হলুদ পরাবে ওই বিয়ের গান আঞ্চলিক ভাষায় গীত বলা হয়, তো গীত করবে। আমাদের বাড়ি থেকে বা মহল্লা থেকে অনেককে নিয়ে যাওয়া হইলো মেয়েদের বাসায়, এইভাবে বিয়েটা হয়ে গেল। ওটা দেওয়া হয়েছে, ওর মা হাতে হাত ধরে মানে কিছু বলছে বা কি বলছে তখন আমার এগুলো এখন ভালোভাবে মনেও নেই।
আচ্ছা উনি তো জেনে শুনেই আপনাকে বিয়ে করেছিল, মানে আপনার চোখে এইরকম দৃষ্টিহীন, আপনার শুধু গজল গেয়ে সংসারের জন্য পয়সা রোজগার করেন, সবকিছু জেনে শুনেই তো বিয়ে করেছিল উনি।
জি জি।
ওকে, তারপর
তো দেখেন নতুন বউ আসলে এলাকাতে যেটা হয় অনেক আনন্দ হই হুল্লা চলতেছে, কিন্তু ফ্যামিলির মানুষজন যেটা বলতেছে যে মেয়েটা খুব বেশি কান্না করতেছে, সে নাকি মানে সারা রাত প্রায় কান্না করছে। তো এটা একটু অন্যরকম সবার কাছেই লাগতেছে। আমি এইগুলো চিন্তা করতেছি যে কান্না করবেই, এখন বাবা আমাকে ছেড়ে আসছে এখন কান্না করবেই, 2 দিন পর সব ভুলে যাবে। তো তারপরেও সকালে আমাকে ওর সাথে একটা রুমে দেওয়া হয়েছে, যাতে আমি জিজ্ঞাসা করি যে কি সমস্যা বা কান্না করতেছে কেন। তো আমি ওর স্ট্রেটলি সরাসরি জিজ্ঞেস করছি যে তুমি নাকি অনেক কান্নাকাটি করতেছো। ও বললো যে হ্যাঁ কান্নাকাটি করতেছি, বাবা মার জন্য মন খারাপ লাগতেছে এই জন্য। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে এইগুলো তো হতেই পারে, তুমি তার সাথে আমার ফ্যামিলি সবার সাথে মিশার চেষ্টা করো, আমার বাবাকে তুমি বাবা মনে করো, আমার মাকে তোমার মা মনে করো, আমার ফ্যামিলি থেকে তুমি তোমার নিজের ফ্যামিলি বানায় নাও, তাহলেই সবকিছু সলভ হয়ে যাবে। হাতটা ধরে কিছুক্ষণ বসে আসলাম, তখন ও আবার বলতেছে যে বাহির থেকে কেউ দেখতেছে, আমার হাতটা ছেড়ে দাও। তারপরে হাতটা ছেড়ে দিলাম, আমি বেরিয়ে চলে গেলাম, ও আবার কান্নাকাটিও কিছুটা কমাইছে। তো এই দিন রাত্রে মনে করেন যে আমাদের ফুলসজ্জা হবে। আমার বড় ভাইয়ার ওয়াইফ আমাকে কিছু ফর্মালিটি শিখিয়ে দিল, বললো যে এই দেনমোহরের টাকাটা তো তুমি দিতে পারবা না, দেনমোহরের টাকাটা তুমি ওর কাছে মাপ চাইতে হবে, এরকম মানে বিভিন্ন টিপস দিল। আমরা প্রায় 9টার দিকে একই ঘরে দুজন গেলাম। ফার্স্টে আমি যা বসে আছি, আমার ভাবি আয়সা দিয়ে গেছে, তো ভাবি মেয়েটা ওরে বললো যে আমার সালাম করার জন্য, সালাম করে মনে করেন দপাস করে যায় শুয়ে পড়ছে মানে খাটের এক পাশে। আর কোনো কথা নাই, কোনো সাউন্ড নাই, আমি বললাম যে এখন তো রাত বেশি না, 8টা কি 8:30 বাজে, হয়তো বা লজ্জা পাইতেছে, আশেপাশে অনেক মানুষজন আছে, আচ্ছা একটু রাত হোক তারপরে না হয় আমরা কথা বলি। তা আমি এমনিতেই হেডফোনে গান শুনতেছি, শুয়ে শুয়ে প্রায় ঘন্টা খানেক পর আমি যখন বুঝতে পারলাম হয়তো বা অনেকজনই শুয়ে গেছে, তো আমি তখন তাকে ডাকার একটা চেষ্টা করলাম, ঘুমিয়ে আছে এরকম একটা বান করতেছে, ফুলসজ্জা রাতে জুড়ে ডাক দেওয়া যায় না। আমি তাকে শরীরে ভঙ্গিমায় হাতে টাচ করে ওরে আমি নাড়াচাড়া করতেছি যাতে ওর ঘুমটা ভাঙে। তো যাই হোক, ও আমার সাথে ওই রাত্রে ভালোভাবে দুইটা কথাও বলে নাই। আমি ওর জন্য অনেক কিছু খাবার টাবার নিয়ে আসছিলাম, আমাকে একজন বললো যে ফুলসজ্জা রাতে ফল টল নিতে হয়, তো আঞ্চলিক ইয়ে আছে বিজোর সংখ্যার ফল নিতে হয়, তো হয়তো 5 প্রকার হতে হবে, 7 প্রকার হতে হবে, জোড়া ফল কিনা যাবে না। তো আমি ওই রকম কিনলাম, দুইটা পান নিয়ে আসলাম, তো এরকম অনেক কিছু নিয়ে আসলাম, কিন্তু ও কিছু খায়ও নাই, আমার সাথে কথাও বলে নাই, ওই জাস্ট মানে মানুষের দৈহিক যে মিলামিশাটা এটা হয়েছিল এতটুকুই। তো আমি ভাবলাম যে আমি আমার সবকিছু জানে শুনে বিয়ে করছি, হয়তো বা লজ্জা পাইতেছে যেন আমার সাথে কথাবার্তা তেমন বলতেছে না। এরকম 3 রাত এরকম আমরা একসাথে ছিলাম। ভোরবেলাতে যাও ও আমার আম্মুরে বলতেছে যে আচ্ছা আপনার ছেলে তো কাজে যেতে হবে, বাসায় বসে থাকলে হবে না, তাহলে বলেন যে আমাদের বাসা থেকে নিয়ে যেন আমাকে বেড়া নিয়ে আসে, তারপরে আইসাও কাজে লাগিয়ে যাবে, আমি ঘরেই থাকবো। তো আমার মা ও কথাটা শুনে খুব খুশি হইলো যে নতুন বউ যদি এত ভালো একটা সাজেশন দিতে পারে। তা আমাকে বললো ওরা সবাই ওর নিয়ে যাওয়ার জন্য। তা আমি আর দু একজন সাথে নিয়ে ওদের বাসায় গেলাম। তো ওদের বাসা প্রায় 100 ফিট যখন দূরে, তখন ও আমাদেরকে রাইকা একলা একলা মানে একরকম দৌড় দিয়ে চলে গেছে বাসার ভিতরে। তো তখন মানে আমার খুব খারাপ লাগতেছে, আমার ওয়াইফ সে আমার পাশে থাকবে, হাতে না দৌড় লজ্জা পাইতেছে হয়তো বা, কিন্তু আমার পাশে থাকবে, কিন্তু সে পাগলের মতো দৌড়ায় চলে গেছে আর আমরা পিছনে, অথচ আমি সাথে মানুষ নিয়ে যাচ্ছি। তো বাসায় যাওয়ার পর আমি শুনতেছি মানে আমার সামনে না আর একটা রুমে ওরা কথা বলতেছে, ওই মেয়ে বলতেছে আমার ঘরে আর আসবে না। ওরা প্রশ্ন করতেছে যে ওর সমস্যা কোথায়, তো বলতেছে যে ওর সমস্যা অনেক জায়গায়, আমি ওরে বিয়ের আগে দেখিই নাই, এখন আমি শুনছিলাম যেটা কিন্তু আমার মনের সাথে এখন ম্যাচ করতেছে না, আমি ওর ঘর সংসার করবো না। এখন তো এই কথা কেউ কোনো উত্তরও দিতে পারবে না, যেহেতু দেখা সাক্ষাৎ হয় নাই। আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম, ওর বোন পিছনে যাই করুক আমার সামনে ওরে অনেক শাসন করার চেষ্টা করলো যে যেতে হবে, না গেলে আমার বাসায় তো তাই হবে না, বাবা মা তোকে ঘরে থাকতে দিবে না, এই সে এটা সেটা, কিন্তু না ও আসবেই না, জিদ ধরে বসে আছে। এখন একটা মানুষ না আসলে তো জোর করে নিয়ে আসা যায় না, কারণ আমি একদিক থেকে ইঞ্জুর, আমি চোখে দেখতে পারতেছি না, এখন তার সাথে আমি জোরাজুরি করতে পারবো না। তো পরিশেষে আমরা ফিরে আসলাম। এখন আমার ফ্যামিলির কথা হয়েছে কি, যাতে ওই মেয়ের এলাকার দিকে আমি আর না যাই, কারণ ওই দিকে গেলে ওরা জোর করে ডিফোর্স রাখবে, ডিফোর্স রাখা পরে আমাকে মামলা দিবে যে আমি ডিফোর্স দিয়ে দিছি। কিন্তু আমার কথা হচ্ছে আমার বিয়ে খারাপ বউ রাইকা আমি এখন কেমনে না যাব।
বিয়ের মাত্র কয়েকদিন পরের ঘটনা এটা না, মাত্র 2 দিন না 1 দিন,
না 2-3 দিন।
মেয়েটা জেনে শুনে আপনাকে বিয়ে করলো, তারপর হঠাৎ করে এরকম ভাবে আপনার উপর রেগে গেল কেন, মানে কারণটা কি?
এটার কারণ আমি আজ অব্দি জানি না।
ও আমাকে তখন এই মুহূর্তে জিজ্ঞেস করছিলেন যে আমার কোনো অপরাধ পেয়েছে কিনা বা আমাকে অপছন্দের পিছনে কোনো কারণ কিনা, ও কি বলছিল?
ও একটা কথাই বললো যে আমাকে বিয়ের আগে কেউ দেখায় নাই তোমাকে, আর এখন দেখে আমি তোমাকে চয়েস করতে পারতেছি না। তো আমি বললাম যে তুমি তো তখন বলছো তোমার বাবা যা বলে তাই, বলে তো তখন বলছি কিন্তু আমি এখন তোমার ঘর করতে পারবো না। জোর করে একজনকে একদিন 2 দিন 3 দিন এক জায়গায় রাখা যায়, সারা জীবন তার রাখা যায় না। তো যাই হোক, আমার একটা ফ্রেন্ড আছে বিল্লাল, সবারও জানতে পারে নিয়ে আমি ওই আমার শ্বশুর বাড়ির দিকে যাইতাম, ওদের বাড়ির আশেপাশে বসে থাকতাম, আশপাশ মানুষজনের কাছে জিজ্ঞাসা করতাম, শুনতে যাইতাম যে আসলে ওদের কি অবস্থা। তো তখন ওরা বললো কি যে ওই মেয়েটা এইরকম বা ওই মেয়ের ফ্যামিলিটা এইরকম, আগে এক জায়গায় বিয়ে দিছিল, ওইখান থেকে কিছু ওই টাকা পয়সা সোনা দানা নিয়ে পরে ওই ছেলেটা করে আর যায় নাই, আর এখন আমার সাথে এরকম করলো। তখন তো মনে করেন যে আমার আরো বেশি কষ্ট লাগলো যে একটা প্রতারকের পাল্লায় পড়লাম লাস্ট পর্যন্ত আইসা। আচ্ছা তো আমাকে খুঁজে বাহির করতে হবে যে কোন ছেলেটা আগে বিয়ে করছিল, মানে এটা আমার মনে একটা জিত চাইবে গেছে। তো তখন ওই একটা প্রতিবেশীর কাছ থেকে শুনলাম যে এমন গ্রামে জহুরুল নাম তার কাছে বিয়ে হয়েছিল। এখন আমি জহুরুল নাম মানে একটা নামে তো একটা গ্রামে কয়েকজন মানুষ থাকতেই পারে, তো অনেক কষ্টে খুঁজে খুঁজে বাহির করলাম যে ওর কাছে এই জহুরুলের কাছে আমার যে ওয়াইফ তার নাম ছিল হুসনা, হুসনার বিয়ে হয়েছিল। তো তারপরে জহুরুলকে বাসায় যাওয়া পাই না, জহুরুলের নাম্বার আনছি, কল করলাম যে জহুরুল ভাই আপনি আমার সাথে জেলখানার মোড় মানে নাম করা একটা জায়গা, তো ওইখানে আমার সাথে কালকে একটু মিট করবেন। বলো কি বিষয়? আমি বললাম যে হুসনার বিষয়। তারপর দিন আমরা যা মিট করলাম, বললাম ওরে আমার দিয়েছে যে আমার সাথে ওরে বিয়ে দিছে। এখন জহুরুল বলতেছে যে তুমি এক কাজ করো, তুমি যে বিয়ে করছিলা ওই ডকুমেন্টসটা আমাকে দাও।
ওকে,
হ্যাঁ তাহলে হয়তো বা আমি একটা কিছু করতে পারবো। এখন আমার বাসার বলতেছে এই ডকুমেন্টস দিলে তুমি জানালায় পড়বা, তোমার নামে মামলা করবে যে আমার বউ কেউ বিয়ে করছে, এখন আমি ওই দিকে যেতে পারতেছি না, এই দিকে যেতে পারতেছি না, পরে আজহরের সাথে দেখা করিনি, যেহেতু তাকে কথা দিছি আমার ডকুমেন্টস দিব কিন্তু দিতে পারতেছি না। এর ভিতর থেকে ও কোথায় চলে গেছে বাসা থেকে, ওরা বলে যে আমি তা জানি না কোথায় চলে গেছে। তো আমার বিশ্বাস ছিল যে ওরা তো অবশ্যই জানবে, যতটুকু নিউজ পাইছি যারা এরকম প্রতারণা করে। তো ওদের পাশের মহল্লাতে আমার একটা,
মানে আপনার এই ওয়াইফকে খুঁজে পাচ্ছিলেন না?
হ্যাঁ হ্যাঁ।
ওকে।
ওদের ফ্যামিলির মানুষকে ফোন করে জিজ্ঞাসা করলে বলতো যে কোথায় গেছে জানি না। তো তখন আমার শ্বশুর বাড়ির পাশের মহল্লাতে একটা ছেলে ছিল, মানে ও একটু অন্য টাইপ ছিল, ওই কোন একটা বিষয়ে ও একবার জেল কাটছিল। তো গ্রাম অঞ্চলে যদি একটা কোনো মানুষ জেল কেটে আসে তাকে কিন্তু এমনিতেই সবাই একটু ভয় পায়। আমার স্বাস্থ্য ভাই শালা হয়, সেই সূত্রে আমার বিয়ে হয়। তো ওনার আমি বললাম যে ভাই দেখেন এই সমস্যা, অন্তত আর কিছু না হোক ওরা আমাকে গিয়ে খুচরা দিয়ে দেবে। তো তারপরে ওই ছেলে যাওয়ার বাসায় একটু হুমকি দিল, এগুলা বললে হবে না, যে কোথায় গেছে জানি না, এই সেই আমার আমার কাছে এগুলা বললে খুব খারাপ হবে, মানে একটু হুমকি টুমকি দিল আর কি। তারপরে মেয়েকে বাসায় আনলো, আইনা ওই আমার দোলা ভাইকে খবর দিল যে ওরা ডিভোর্স দিয়ে দিবে। তখনও কিন্তু মানে আমি যে আমার ডিসিশনে একটা কাজ করতেছি তেমনটা না, মানে 10 জন যা বলতেছে আমি তাই করতেছি। তো কাজী অফিসে গেলাম, দোলা ভাই বললো যে আমরা যে অলঙ্কার বিবি ছিলাম এগুলো ফেরত দাও। তারপরে কাজী সাহেব বললো যে ছেলেকে তুমি 1 সপ্তাহ হয়েছে বিয়ে করছো, এখন তুমি ডিভোর্স দিতে চাও, তো ওই ছেলের বিয়ে সম্পূর্ণ করো, তুমি ফেরত দাও। এখন ওরা বেশি বললে বলে যে তাহলে ডিভোর্সের দরকার নাই, মেয়ে ও গৌর করবে না, মেয়ে চলে যাবে কোথায়, ঢাকা চলে গেছিল, এখন এগুলা বললে মেয়ে আবার পালায় কোথাও চলে যাবে, তারপরে মেয়েকে আমরাও পাবো না আপনারাও পাবেন না, এখন দেখেন কেমন সমাধান করে এটা ডিভোর্স করা যায়। গলার চেনটা ফেরত দিছে আর হাতে চুরি গুলা বলছে এগুলো আমি বিক্রি করে ফেলছি, এখন আর কি করা যাবে। কাজী বসে বসে সবার মোকাবেলায় ডিভোর্স হইল। এখন আমি চিন্তা করতেছি আমার তো একটা ঋণ হয়ে গেছে 5-7 হাজার টাকার মতো, এখন এই ঋণ তো আমাকে পরিশোধ করতেই হবে। এই কাজই করতেছি কিন্তু এই যে গজাল গাই মাইকে, প্রত্যেক দিন আমি নিয়োগ করছি যে 100 টাকা অন্তত ঋণের জন্য রাখবো, খরচ যা করার লাগে মানে খাবার দাবার যা যা কিছু করার লাগে বাকি টাকা দিয়ে করবো, কিন্তু 100 টাকা রাখবো, 7 হাজার টাকা হলে 70 দিনে আমি পরিশোধ করতে পারি। তো তখন যখন এই মেয়েটা ডিভোর্স হয়ে গেল তখন আসলে এক কথায় বলতে গেলে আমি মানে মানে আমি কি পাইলাম জীবনে, আমি কিছু দেখতে পারতেছি না, মানে আমি পড়াশোনা করতে পারলাম না, আমি একটা মেয়েকে পছন্দ করলাম তাকেও পাইলাম না। যাই হোক, আল্লাহর বিধান ছিল যে আমি একটা মেয়েকে বিয়ে করব, বিয়ে করলাম, তাকেও আমার ঘরে থাকতে দিল না। আমি এর আগে কিন্তু আগে নামাজ পড়তাম 5 সপ্তাহ, কিন্তু তখন আমি নামাজ পড়াও ছেড়ে দিয়েছি, আমার কি হবে, মানে আমি আমার জীবনে কিছুই পাইতেছি না। তারপর চিন্তা করতেছি যে আচ্ছা যাই হোক, টাকাটা যদি পরিশোধ করতে পারি তো নেক্সট টাইম আরো আমি কিছু ভাবতে পারবো। তো এই টাকাটা যখন পরিশোধের পর্যায়ে চলে আসছে, মানে কারণ 70 দিন তার খুব বেশি দিন না, প্রায় 2 থেকে 2.5 মাস, তো তখন আমার ওই টাকাটা যেহেতু পরিশোধ হয়ে যাচ্ছে, তখন আমি চিন্তা করলাম যে এখন তো এবার একটা কিছু করতে হবে আবার। কিন্তু এটাও জানতেছি যে ফ্যামিলি কারো কাছে বিয়ের কথা বলাও যাবে না, কারণ এখন যদি বিয়ের কথা বলি তাহলে আমাকে কোন দমন দিবে আল্লাহ জানে ভালো, আমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। তখন আমি ওই আমার ফ্রেন্ড বিল্লাল, আমরা প্রত্যেক দিন ওই মেয়েদের সাথে কথা বলা শুরু করছি, আর এখন মানে এটাকে প্রফেশন হিসেবে নিয়েছি যে আমি কোন একটা মেয়েকে মিথ্যা কথা বললেও যদি পটায় পাটায় বাসা থেকে বাইর করতে পারি বিয়ে করে ফেলবো, মানে আমার প্ল্যান প্রোগ্রাম হয়েছে এরকম। তো যাই হোক, মেয়েদের সাথে কথা বলি, কিন্তু মেয়ের তার তার এত বোকা না যে 2-4-5 দিন রং নম্বরে কথা বললে মনে করেন যে বাসা থেকে চলে আসবে, এই কথাবার্তা বলি মজা টাজা করি। তখন আমার জীবনে আর একটা পার্ট চলে আসলো, হঠাৎ করে আমার ফোনে একটা কল আসলো।
ওকে।
ওই কলটা ছিল আপনার একটা বেলওয়ার্ডার সার্ভিস থেকে, এটা হচ্ছে 2001, কিন্তু আমি কোম্পানির নামটা বলতেছি না, কোন কোম্পানি থাক এটা বলা হয়তো বা ঠিক হবে না। তো তারপরে ওই 2001 ওইখান থেকে কল করে আমাকে বলতেছে আপনার প্রতি এখানে চলতেছে কুইজ প্রতিযোগিতা, আপনি অংশগ্রহণ করেন, আর অংশগ্রহণ করে আপনি এরকম একটা সেট জিততে পারেন, মানে হ্যান্ডসেট টাচফোন বা স্মার্টফোন জিততে পারেন। তো ছোটবেলা থেকে আমি একটু মানে অজানা জিনিসগুলো নিয়ে গাটাকাটি করতে চাইতাম বেশি, আর বিশেষ করে যখন রেডিও শুনতাম, যখন FM ছিল না তার আগে বেতার শুনতাম, আর আমি যখন বেতার শুনতাম তখন 24 ঘন্টার ভিতরে প্রায় 15-16-12 ঘন্টা শুনতাম, আর যখন FM আসলো তখন FM ও শুনতাম খুব বেশি, কারণ তখন আমাদের এখানে ফ্রিকোয়েন্সি ছিল না, কিন্তু ওই একটা রেডিও কিনতাম, রেডিওর ইঞ্জিনিয়ারের মাথায় একটা থার জোড়া দিয়ে ওই তারটাকে ঘরে চালে ফেলে রেখে তারপর শুনতাম।
আচ্ছা।
তারপরে শুনতাম মানে এরকম বিভিন্ন কাহিনী চিত্তি করে রেডিও শুনতাম, আমরা গাছের উপরে ওইটা শুনতাম ক্লিয়ার হওয়ার জন্য, বা কোনো একটা চাঁদের উপরে বসতাম, এরকম অনেক স্টোরি আছে। তো এরকম যেহেতু রেডিও মেডিয়ে শুনতাম তাই কিছুটা হলে সাধারণ জ্ঞান আছে। তো আর আমি সবসময় চলাফেরা করতাম যাদের সাথে, তারা দুষ্ট হইলেও পড়াশোনা করতো, স্টুডেন্ট ছিল। তো সেই একটা স্টুডেন্টদের সাথে মিশলে, কিন্তু ওই যে একটা কথা আছে ভালোদের সাথে মিশলে ভালো কিছুই মানুষ শিখে, তো আমি ওই রকম। তো তো তারপরে এই সার্ভিসটাতে আমি আর আমার ফ্রেন্ড বিল্লাল দুজন মেয়েরা বসে একটু কথা বললাম যে আমরা তো মেয়েদের সাথে কথা বলি, মেয়েদের সাথে কথা না বললে একটা মাসে আমরা এই সার্ভিসটার পিছনে সময় দিই, দিয়া দেখি কিছু একটা করতে পারি কিনা। কারণ যদি আমরা কোনো সিম কোম্পানি থেকে একটা প্রাইস পাই তাহলে কিন্তু আমাদের গ্রামীণ সমাজে আমাদের অন্যরকম একটা ভালো একটা পরিস্থিতি তৈরি হবে, সবাই আমাকে আমাদেরকে একটা ভালো চোখে দেখবে বা একটা ভালো ভাববে, অন্যরকম একটা আমাদের প্রতি একটা মানুষের আস্থা আসতে পারে। তো সেটা চিন্তা করে 50 টাকা রিচার্জ করলাম। আর ওইখানে ওই যে কুইজগুলো দিল, 5টা গল্প দিল, 5টা গল্প থেকে 50টা প্রশ্ন দিল, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 20 নম্বর, ভুল উত্তর থাকলে হবে 5 নম্বর। আর তার সাইপে সাইপে উত্তর দিতে হয়, যেমন 1, 2, 3 তিনটা সম্ভব উত্তর থাকে, রাইট হলে 20 পাবো আর ভুল হলে 5 পাবো, আর এখানে কল করলে 1 টাকা মিনিট খাটবে এরকম। ওইখানে আমি প্রায় 1 মাস অংশগ্রহণ করলাম। অংশগ্রহণ করার পরে তো মনে মনে ভাবতেছি যে আমি পাবো, কিন্তু পাবো যে কিন্তু এটা তো কোনো নিশ্চয়তা নাই, আবার ভাবি যে এটা তো মিথ্যাও হতে পারে, ভুয়াও হতে পারে, মানে অনেক কল্পনা কল্পনা। তারপরে কয়েকজন মানুষের সাথে শেয়ার করলাম যে 1 মাস প্রায় 1500-2000 টাকার মতো খরচ করলাম, তো এটা তো একদম শেয়ার করতেই হয়, অনেকের সাথে শেয়ার করলাম। তো শেয়ার করার পরে যেটাই হয় সচরাচর যে একটা কুইজ টুইজ হইলে কিন্তু 1 সপ্তাহ বা 3 দিনের ভিতরে কিন্তু একটা রেজাল্ট চলে আসে, কিন্তু এইটার রেজাল্টটা মনে করেন যে আসতেছে না। 1 সপ্তাহ চলে গেছে, 10 দিন চলে গেছে, 15 দিন চলে গেছে, তাও এটার রেজাল্ট আসতেছে না। তো আমি ভাবলাম যে আমি হয়তো পাই নাই, এই জন্য আমাকে ফোন টোনও করে নাই, মেসেজও দেয়নি। তো তারপরে একদিন হঠাৎ বেলা দুপুরের সময় শুয়ে আসি, তো আমার নাম্বার একটা কল আসলো। তখন আমার ফোনটা ছিল আমার এক আত্মীয়ের কাছে, আমার বড় ভাই শালির কাছে। তো একটা মেয়ে ফোন দিছে, তো উনি আবার বলছে যে আমি কোন মেয়ের সাথে দোস্তামি করি, ধরে নিয়ে আসে বলতেছে যে আপনার আপনার গার্লফ্রেন্ড ফোন দিছে। তো আমি বললাম যে হ্যালো। তো অফিসিয়াল মানুষের সাথে কথা বললে আসলে ওদের কণ্ঠ শুনলেই তো একটু অন্যরকম হয়, তো আমি বুঝতে পারলাম যে এটা সাধারণ মেয়ে না। তো তারপরে ওনার সাথে কথা বললাম, উনি বলতেছে যে আপনি তো এরকম একটা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলেন, তো আপনি বিজয়ী হয়েছেন, আপনি এরকম এই ব্র্যান্ডের একটা ফোন পাবেন, আপনি আইসে নিয়ে যান, এতদিনের ভিতরে 3 দিনের ভিতরে আসতে হবে, আমাদের অ্যাড্রেসটা বললো বাসার ঢাকা ধানমন্ডিতে, এরকম সব কিছু বললো, আর কি কি নিতে হবে যেমন সিমের রেজিস্ট্রেশন পেপার, সিম কার্ড, আইডেন্টি কার্ডের ফটোকপি, এগুলো আমাকে বললো। তো এখন এলাকায় সারা পড়ে গেছে, মানে আমি কাউকে তেমন বলি নাই, কিন্তু আশেপাশে 2-4-5টা গ্রাম জেনে গেছে যে মিজান বা সাগর প্রাইস পেয়ে গেছে। তো আমাকে মানুষজন দেখতে আসতেছে তখন যে সিম কোম্পানি, সবার কাছ থেকে আজ পর্যন্ত শুনি নাই যে সিম কোম্পানি কাউকে প্রাইজ দিতে, সিম কোম্পানির কাছ থেকে প্রাইজ পাওয়া মানে আমাদের অঞ্চলে বিরাট একটা কিছু। তো আবার কেউ বলতেছে যে না, এগুলো হয়তো বাবা ফোন করে মস্কারা করছো, ঢাকা যায় শুধু শুধু ঘুরে আসবে, এরকমও হইতে।
মানে তখনও আপনি বাসায় বসেই থাকেন, কিছুই করা হয় না
আপনার? করি বলতে ওই যে গজল গায়া মানুষের কাছে ইনকাম, এই যে সাহায্য,
ওই বাড়ি বাড়ি গিয়ে গজল গাইতেন, 2-4 পয়সা যে যেটা দিত। ওকে, আমরা এখান থেকে ফিরে আসবো প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর, মাত্র 5 মিনিটের বিরতি। 5 মিনিট পরে ওকে আবারও শুনতে পাবেন ক্লোজ আপ প্রেজেন্স Hello 8920 তে। ওকে দেখার জন্য চলে আসতে হবে আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলি www.facebook.com/kibria.rj পিসিআরজে। And please like this space.
Close up presents Hello 8920. Close up, the closer, the better. Close up presents Hello 8920. Close up, the closer, the better.
সময় রাত 12টা প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স Hello 8920। আমি আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে। মিজানুরের জীবনের গল্প আপনারা শুনছেন, আমরা কথা না বাড়িয়ে মিজানুরের জীবনের গল্পে আবারও ফিরছি। হ্যাঁ, তারপর?
তারপর মনে করেন যে ওই ছোট ভাইকে নিয়ে ঢাকায় আসলাম, ঢাকায় এসে সত্যি সত্যি প্রাইজ পাইলাম। সেই প্রাইজটা মোটামুটি মূল্যবান ছিল, 20,000 টাকার মতো দাম ছিল। তো আমার জন্য 20,000 টাকা তখন অনেক বড় একটা কিছু।
জি,
তো এটা 15,000 টাকা বিক্রি করলাম, টাকাটা আমি সঞ্চয় হিসেবে রাখলাম, জীবনের ফার্স্ট কোনো সঞ্চয়। তখন আমার মনে মানে কনফিউশন জাগা শুরু করলো যে না, অন্ধ মানুষ ইচ্ছে করলে একটা কিছু করতে পারে হয়তো বা। তো আমি সিমের যে আরো বিভিন্ন আইবিআর সার্ভিস গুলো আমি খুঁজে দেখতে থাকলাম যে কোথায় কি আছে। ওইখানে আমি আরেকটা জিনিস পেলাম, ভয়েস আড্ডা নামে একটা অপশন যেখানে ফ্রিতে কথা বলা যায়। ওইখানে আমি দেখলাম যে ম্যাক্সিমাম লোক অন্ধ, আর তারা বেশিরভাগই স্টুডেন্ট। তো এরকম একজন স্টুডেন্ট আমাকে পরামর্শ দিল, একটা এনজিওর কথা বললো যে ঢাকাতে একটা এনজিও আছে ভিউ ফাউন্ডেশন নামে, যে ওইটা বেকার দৃষ্টি প্রতিবন্ধীদেরকে হেল্প করে, তুমি ওইখানে একটু কথা বলে দেখতে পারো। তো ওনার নাম্বারটাও দিল আমাকে, ফোন দিয়ে বললাম যে স্যার এই অবস্থা, আমি তো মনে করেন যে মানুষের কাছে হাত পাততাম, এখন আমি চাইছি সেটা বন্ধ করে আমি যাতে একটা কিছু করে চলতে পারি। তো আমি তো পড়াশোনা করি নাই যে আমি কোনো একটা কাজ টাজ বা জব টপ করবো, তো আমার দ্বারা কি পড়ছি বল, আপনার কি মনে হয়? তো উনি বললো যে তোমার বাসাটা যে প্লেজে, প্লেজটা কিরকম, রাস্তার পাশে নাকি রাস্তা থেকে দূরে? আমি বললাম যে হ্যাঁ রাস্তার পাশেই আছে। তো উনি বললো যে তুমি তাহলে একটা ব্যবসা শুরু করতে পারো। আমি বললাম যে কিরকম? তো উনি আমাকে মানে অন্ধরা যে ব্যবসা করে এইগুলা কিছু আমাকে টিপস দিল যে তুমি জিনিসগুলা কাউকে দিয়ে মাপায় রাখবা, মাপায় প্যাকেট করে রাখবা, আর তুমি ওজন করা জিনিস বেশি একটা বিক্রি করতে যাবে না, তুমি করবা যেমন ওই বিড়ি সিগারেট, সাবান, তেলের বোতল, মানে যেগুলো মাপতে হবে না এরকম জিনিসগুলো বেশি বিক্রি করার চেষ্টা করবা। আর উনি আমাকে বলছে যে তুমি ওয়াইট করো, মানে একটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে তো একটা ফর্মালিটি, একটা নিয়ম থাকে, তোমাকে তো হুট করে আমি টাকা দিতে পারবো না, তুমি ওয়াইট করো, তোমাকে টাকা দেওয়া হবে আমার এখান থেকে। তো এর ভিতরে হঠাৎ করে মনে করেন যে আমার বড় ভাইয়ার বউ তার বাবার বাসাতে গেছে, একদিন রাত্রিবেলা আমি বন্ধু বান্ধব নিয়ে বসে আসছি, আমাকে ফোন করছে, বলতেছে যে আমার একটা বান্ধবী আপনার সাথে কথা বলবে, হ্যাঁ আপনি একটু কলটা ব্যাক করেন। ফোনটা ব্যাক করলাম, তো কণ্ঠটা শুনে মনে হলো যে একটু সিনিয়র পার্সন। তো আমি বললাম যে আপনার কোথায় বিয়ে হয়েছে? যেহেতু বাবির বান্ধবী, বাবির দুইটা বাচ্চা হয়ে গেছে, ওরও বিয়ে হওয়া মোটামুটি আমি মনে করছি যে এটাই স্বাভাবিক। তো এই কথা জিজ্ঞেস করার পরে ফোনটা আমার বাবির হাতে দিল, কারণ বাবি আমাকে বলতেছে যে ওই মেয়েটাকে আপনার জন্য চয়েস করছি, আপনি কথা বলে দেখেন। তা আমি তো মানে হঠাৎ করে যেমন কেমন একটা লাগলো যে আগে কিছু বলা খাওয়া নাই, হঠাৎ করে একটা মেয়ের সাথে দিয়া কথা বলতে বলতেছে বলতেছে আপনার জন্য চয়েস করছি, এটা কি দুষ্টামি নাকি সিরিয়াস, আমি এটাও বুঝতে পারতেছি না। কিন্তু মেয়েটা কথা শুনে মনে হচ্ছে যে সে ভীষণভাবে অসহায় এরকম একটা, ও তার কথার মাঝে আমি একটা ইঙ্গিত পাইতেছি যে সে ভীষণ অসহায়। সে বলতেছে যে দেখো স্বামী স্ত্রীর মহব্বতই পৃথিবীতে সবচেয়ে বড় মহব্বত, কনভিন্স করার চেষ্টা করতেছে যে স্বামী স্ত্রীর ছাড়া মানে জীবনটা অর্থহীন, এরকম একটা কিছু বোঝানোর চেষ্টা করতেছে। তো আমি বলছি যে দেখেন আপনার সাথে তো আমার আজকে ফার্স্ট টাইম কথা, আর আপনি আমাকে দেখেন না, আপনি আমাকে দেখলে চয়েস করতে পারবেন না, কারণ আমি তো এটা জানি যে আমার সাথে ফানও করতে পারে, মানে ফান করলে তো মানুষ বেশিক্ষণ খুব একটা বেশিক্ষণ করে না, সে অনেকক্ষণ যাবত ঘুরায় ফিরে একই কথা বলতেছে। তখন আমাকে অনেক জানি বিশ্বাস ছিল যে না মেয়েটা ফান করতেছে না। তা আমাকে হঠাৎ করে বলতেছে কালকে সকালে আপনি আসবেন আপনার বাবির বাসায়, আপনি একটু আসবেন, মানে বাবির বাসায় বলতে বাবির বাবার বাসায়। ভাবলাম যে যাই দেখা করে আসি, যাই হোক নাই হোক অন্তত তো একজনের সাথে দেখা করলে তো বিয়ে হয়ে যায় না। তো তারপরে গেলাম ওইখানে, তো আমার ফ্রেন্ড ছিল সাথে বিল্লাল, বিল্লাল বলতেছে যে সাগর মেয়েদের গুলো তো একটা বাচ্চা। তো আমি ভাবলাম যে বাচ্চা তো পরেরও হতে পারে, অন্যেরও হতে পারে। একটা সময় আমি বাবিরা বললাম যে ওরে জিজ্ঞেস করেন, ও যদি আমাকে দেখে পছন্দ করে থাকে তাহলে ওর সাথে আমি কিছু কথা বলতে চাই, আর যদি আনচয়েস করে থাকে তাহলে কথা বলার কোনো দরকার নেই। তো মেয়েটি সম্মত হলো যে আমার সাথে কথা বলবে। তো একটা রুমে বসা তখন ও বলতেছে যে আমার একটা মেয়ে আছে, কিন্তু তখন আমি চিন্তা করলাম যে একটা মেয়ে সহ যদি আমি বিয়ে করি তো সমাজ আমাকে কি বলবে, আর আমার ফ্যামিলিকে মানাতে পারবো কি না। তো আমি একটু বিমত পোষণ করলাম যে না মেয়েটাকে তো আমি এখন নিতে পারবো না। তো ও আমাকে এমন আগ্রহ দেখাই দিয়েছে যে না মেয়ে এখন না নিলে পরে নিলেও চলবে, বা মেয়েকে তোমার বাসায় নেব না তারপরে আমি তোমার সাথে ঘর সংসার করতে চাই এরকম। কিন্তু তখন আমার মনে মনে একটা সন্দেহ জাগলো যে একটা মেয়ে আমাকে দিকে শুই না, আমার তেমন চেহারা নাই, সৌন্দর্য নাই, চোখ নাই, কিন্তু আমার প্রতি একটা আকৃষ্ট হওয়ার কাহিনীটা কি? পরে বাবির কাছে জিজ্ঞাসা করলাম, তখন বাবি বলতেছে যে ওদের তেমন কোনো স্থান নাই এখন আপাতত, ওর বাবা নাই, দুই ভাই ওদেরকে দেখে না, আর ওর যে জায়গায় বিয়ে হয়েছিল হাজবেন্ড ক্যান্সার হয়ে মারা গেছে, এখন মানে ওর তেমন কোনো জায়গার মতো আশ্রয় নেই, কোনো স্থান নাই। এই জন্য বলতেছে যে মেয়েটা যদি তার মায়ের কাছে রাখতে হয় তারপরে সে বিয়ে করে সে মাথা গোজার মতো একটা তাই করে নিল। তো মোটামুটি এই শর্তে আমি বললাম যাতে ঠিক আছে, যদি তুমি এখন মেয়ের না নাও পরবর্তী ব্যাপারটা চিন্তা করা যাবে, তাহলে আমি হয়তো আমার ফ্যামিলিতে কথা বলে দেখতে পারি। আচ্ছা ভালো কথা। তারপর গেলাম বাসায়, যা সব কিছু বললাম। এখন আমার বাবা বলতেছে যে এখানে বিয়ে করবি যে তুমি নিয়ে আসবে, যদি আগার পিছু মেয়েটাকে নিয়ে আসবে পরে তুই কি করবি, একটা মেয়ের এক্সট্রা ঝামেলা তুই বহন করতে পারবি? তো আমি বললাম যে না এখানে তো বলতেছে আনবে না, আর দেখি পরে তার ভাগ্যে যা আছে তাই তো হবে, আমাকে যদি আল্লাহ একটা মেয়ে দিত। কিন্তু বাবা আমার কথাটার সাথে বেশি একটা একমত হইল না। তো না হইলে কি আর করা, আমি তো ভাবতেছি যে আমাকে সব কিছু জানি না শুই না দেখি, যে একটা মেয়ে রাজি হয়েছি এটাই আমার কাছে অনেক বড় মনে হইতেছে। তারপরে অনেক বাবির সবাইকে নিয়ে বুঝে আসে না, সবাই বাবাকে রাজি করানো হইল। এখন যাওয়া হয়েছে, এক হুজুরের কাছে যাওয়া হইলো, এখন হুজুর বলতেছে যে আরো কিছুদিন পরে ওকে বিয়ে বসতে হবে, ইসলামের আইনে নাকি এটা হয় না, মানে ওই স্বামী মারা গেছে 3 মাস হয় নাই, এখন বিয়ে করতে পারবে না, নাকি 4 মাস হয় নাই, মানে এরকম একটা কিছু। আবার আরেক হুজুর বললো যে ও যদি কোনো জায়গায় আশ্রয় না থাকে তাহলে বিয়ে করে নিতে পারে, মানে ওই একটা বিমত তৈরি হয়ে গেল। ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু একজন হুজুরে বলছে বিয়ে হবে, বিয়ে করে নি। তো তারপরে আবার ওদের তো নিজস্ব বাড়িতে, যেহেতু ভাইদের সাথে ওটা বাসা নাই, নিজস্ব বাড়িতে বিয়ের অনুষ্ঠান করতে পারবে না, এটা আমার সাথে শেয়ার করলো যে আমাদের নিজস্ব বাড়িতে এরকম তুমি যেতে চোখে দেখতে পাও না, আর ভাইয়ের সাথে আমাদের মিল মহব্বত নাই, নিজস্ব বাড়িতে বিয়ে করলে একটু ঝামেলা হবে, যে অন্ধ ছেলের কাছে বিয়ে দিতে চাইবে না বা এন তেন, আমাকে আমার দুর্বল পয়েন্ট গুলা বুঝাই দিল। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়েটা আমার বাড়িতেই হোক। তখন আমি নিয়ে আসলাম আমার বাড়িতে, আমি দু একজন হুজুরের সাথে বুঝলাম। তো ওনারা বলতেছে যে যদি ওর আশ্রয় না থাকে তাহলে তুমি এখন বিয়ে করে নিলে কতদিন পর জানি বলছিল 1 মাস 10 দিন না কয়দিন পর আবার বিয়ে করাতে হবে, তাহলে এটা সহি শুদ্ধ হবে একমাত্র। তো তারপরে আমাদের বাসাতে বিয়ে হইলো, বিয়ের পরে মনে হয় 3-4 দিন ছিল আমাদের বাসা, গেল ওদের বাসায়, যা বলতেছে যে আমি আর আসবো না। তো ওরে প্রশ্ন করলাম কেন আসবে না, বলে যে আমার মেয়েকে স্যার আমি থাকতে পারবো না। আমি বললাম তুমি 4 দিন আগে বললা যে তুমি মেয়েকে এখন নিবা না, তুমি শুধু আমাকে পাইলেই হয়েছে, এখন 4 দিন পরে আইসা বলতেছে তুমি মেয়েকে সারা, তুমি মেয়েকে সারা থাকতে পারবো না, এখন এই জন্য আমার ঘর সংসার করবো না। এটা কেমন একটা আজব কথা হইলো না, 4 দিনে মানুষের ডিসিশন এইভাবে কেমনে চেঞ্জ হয়, এখন সে মানবেই না, সে আসবে না। এখন এইদিকে আমার বাবা মাকে বলতেছি, আমার বাবা মা এটার ঘোর বিরোধী যে না, পরে মেয়ে আইনে একটা ঝামেলায় করবি, যদি মেয়েটার কোনো কিছু হয় তাহলে পরে এক ঝামেলায়, আবার তুই অন্ধ মানুষ, তুই নিজে চলতে পারতেছিস না, পরে মেয়েকে লালন পালন করা তোর কি দরকার। এখন তো আমি মানে মাঝখানে এমন একটা ঝামেলায় পড়লাম, মা বাবাকে বোঝাতে পারতেছি না, এদিকে ওয়াইফকেও বোঝাতে পারতেছি না, মানে টানা হেসড়াই পড়ে গেছি, এখন আমি কি করব। লাস্ট অব্দি হেরে ওই আমার ওয়াইফকে বইলে টইলে বাচ্চাটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আম্মা আবু প্রথম প্রথম একটু রাগ টাক করলেও পরবর্তীতে আবার মানিয়ে নিয়েছে, দেখা যেটা আমার ছেলে নিয়ে আসছে, আর মেয়েটাও মানে সবাইকে খুব ভালোভাবে ডাকে, মানে মানুষের ডাকেই তো মানুষের মধু, সে আমাকে যেমন করে বাবা ডাকে, আমার আম্মুকে দাদু ডাকে, আব্বুকে দাদা ডাকে, মানে খুব ভালোভাবে মিশতে পারে বাচ্চা মানুষ, সবার সাথে খুব অল্প দিনই মিশে গেছে। তো তারপর আমরা নিজের মেয়ে ভাবতে শুরু করলাম। তারপরেও ও যখন বেড়াতে যায়, যাইলে আমাকে বলে যে আসবো না, কেন আসবে না, তখন মানে এক একটা কথা বলে, কখনো বলে তোমাকে ভালো লাগে না, কখনো বলে যে আমি ঢাকা চলে যাব, কখনো বলে যে মানে সংসার ভাঙার জন্য যে কয়টা কারণ, কোন একটা কারণ আমাকে দেখাতে পারে না, তারপরেও বলে যে আমি তোমার ঘরে আসবো না। আর এই দিক থেকে আমি ওই অন্ধ বন্ধু বান্ধবের সাথে মিশে ওই বিভিন্নভাবে চেষ্টা করতেছি যে আমার জন্য একটা ব্যবসা শুরু করা যায়, ওই এনজিওতে কথা বলতেছি বা বিভিন্ন জায়গাতে আরো যে অন্ধদের প্রতিষ্ঠান আছে ওইখানে যোগাযোগ করতেছি যে আমার জিরো পেশাটা চেঞ্জ করতে হবে, এরকম একটা অবস্থা চলতেছে। তারপর একদিন ও গেল বেড়াতে, যাওয়ার পর প্রায় 2 দিন নাকি 3 দিন ছিল, 3 দিন পর আমি ওরে বলছি যে একবার চলে আসতে হবে, আমার আম্মু অসুস্থ। এখন ও বলতেছে যে না আমি আরো 2-3 দিন থাকবো। তা আমি বললাম যে তুমি তোমার ভাইয়ার কাছে গেলো না, গেছো এক বনজামাইয়ের বাসায়, এখন আমার যেহেতু মা অসুস্থ এটা বেশি ইম্পর্টেন্ট, তোমার বনজামাইয়ের বাড়িতে আরেকবার যায় বেড়াবা। কিন্তু এখানে একটা স্টোরি হয়েছে এরকম যে আমি নিউজ পেলাম ওর বোন চলে গেছে ঢাকায়, এখন ওর বোন জামাই একলা বাড়িতে আর ও থাকবে, কিন্তু এটা আমি কোনোভাবেই মানতে পারতেছি না যে তুমি যেহেতু আমার ওয়াইফ, তুমি আরেকটা পুরুষ এই বাড়িতে আছে, তুমি এই বাড়িতে কেন থাকবা। মানে আমার মনে এক ধরনের সন্দেহ বাসা বাঁধলো যে যদি প্রয়োজন হয় আমাকে নিয়ে যাওয়া থাকবে। তো আমি করলাম কি, চট করে ওদের বাসাতে চলে গেলাম, যা দেখলাম ঠিকই যে ওর বোন বাসায় নেই, ওই বাসাটা খালি, ও বসে আছে, ওর দোলা একটু বাহিরের দিকে গেছে। তো আমি বললাম যে চলো, আমার আম্মু খুব অসুস্থ, আসলে আমার আম্মু এতটা অসুস্থ না, একটু ওকে বাড়াই বললাম যে আমার আম্মু খুবই অসুস্থ, তোমাকে যেতেই হবে, এখন ও আসবে না, ও বলে 4-5 দিন পরে আসবো এই সেই। কিন্তু পরে আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি কিন্তু ও বুঝতেছে না। তখন আমাকে বললো যে ওই যে পাশের মহল্লাতে বা পাশের গ্রামে তোমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি আছে, তুমি ওইখানে যায় বসো, কারণ আমি যে তোমার বিয়ে করছি এটা আমাদের এলাকার অনেকেই জানে না, বিশেষ করে আমার ভাইয়ারা জানে না, তুমি ওইখানে বসো, আমি ওইখানে আসতেছি। তো আমি রিক্সা নিয়ে গেছিলাম, রিক্সা ড্রাইভারকে বললাম যে আচ্ছা ওইখানে যান, ওইখানে যা বসেন, ও নাকি আসবে। তো আমি বললাম যে মেয়েটাকে আমি নিয়ে যাই, বলে যে না মেয়ের বাবার বাড়িতে এখানে, মেয়ের বাবার বাড়ির লোকজন যদি দেখে যে একটা অপরিচিত পুরুষের সাথে মেয়ে যাচ্ছে তাহলে জিজ্ঞাসা করবে যে এটা কি হয়, কার কে কি হয়, মানে কার সাথে মেয়েটা যাচ্ছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার তো মনে কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে তুমি মেয়েটাকে নিয়ে আসো, আমরা যা বসতেছি। ওইখানে আমি যা খাওয়া দাওয়া করলাম, যেহেতু বড় ভাই শ্বশুর বাড়ি, এটা তো আমার আত্মীয়, তাই খাওয়া দাওয়া করলাম, বসলাম বেশ অনেকক্ষণ। ওর ফোনে কল করতেছে, ওর ফোন বন্ধ। ওর বোন জামাইকে ফোন দিলাম, ওর বোন জামাই বলে যে ও তো বাড়িতে নাই, বাড়ি থেকে বেরিয়ে গেছে। তখন আমার কতটুকু টেনশন লাগতেছে যে আমি বলছি যে আমার কাছে আসবে, ওইদিকে ওর বোনের বাসাতেও নাই, তাহলে মানুষটা গেল কোথায়, ফোনটাও বন্ধ। মানে আমার একটা জিদ কাজ করতেছে যে কি ব্যাপার, আমার সাথে ওই রকম কেন করতে পারে বা কেন করবে। একটা মেয়ে মানুষ এমনিতেই যদি জানে যে একলা বাসায় আছে, তাহলে কিন্তু ওই একটা পুলিশের সাথে থাকতে চাইবে না, হয়তো বা আমাকে বলতো যে তুমি থাকো, নতুবা আমার সাথে আমার বাসায় চলে যেত। আর যেহেতু আমি ইমার্জেন্সি দেখা দিয়েছি যে আমার মা অসুস্থ, তো যাই হোক আমি অনেকক্ষণ ওয়েট করার পরে আবার ওর বোনের বাসায় গেলাম। যা ওর বোন জামাইকে পাইলাম, বললাম যে কো কোথায়, বলে যে আমি জানি না। আচ্ছা আপনি জানেন না, ভালো কথা, আমি ওয়েট করি দেখি, সন্ধ্যা হলে তো আসবে, যেখানেই থাক রাত্রে তখন তোর বাসায় ফিরে আসবে। তো রিক্সার ড্রাইভারকে বিদায় দিলাম, টাকা পয়সা দিয়ে বিদায় দিয়ে আমি বসে আছি। তো প্রায় বিকাল 3টা কি 3:30 বাজে গেছে, এতক্ষণ পর্যন্ত আমি ওর ফোনে কল করতেছি, নাম্বারটা বন্ধ। এদিকে ওদের বাসায় আমি একলা একলা বসে আছি, আমি যে গ্লাস পানি খাবো সেই ক্ষমতা তো আমার নাই, কারণ আমি অপরিচিত জায়গায় একলা হাঁটতে পারি না, যেহেতু আমি কিছুই দেখতে পাই না। তো আবার ওর বোন জামাই কখনো বাহিরে যাচ্ছে, কখনো আসতেছে এরকম, আর আমি মনে মনে ওনাকে শত্রু ভাবতেছি, ওনার সাথে আমি সবকিছু শেয়ার করতেছি না। আমার খুব খারাপ লাগতেছে যে আমি একলা একলা এখানে বসে আছি, কেমন মানুষ হইলে পরে মানে এতটা নির্দয় হতে পারে। আমি ওর বোন জামার বাসায় আসলাম, ও আমার সাথে দেখা করবে না, কথা বলবে না, আমার বাসায় যাবে না, তো তাহলে আমাকে একবারে ডিভোর্স দিয়ে দিলে তো ভালো। আমার মাথায় তখন এইসব উঠতেছে। তো প্রায় 3:30 দিকে ওর ফোনে কল ঢুকলো। কল ঢুকার পর আমি বললাম যে তুমি কোথায়, তো ও তখন বলতেছে যে আমি বাস স্ট্যান্ডে আমি চলে যাব ঢাকা। তখন আমার মাথায় দেখলাম যে আরো বেশি খারাপ লাগলো, যে আমি প্রথম যে যন্ত্রণায় পাইছিলাম আবার এই যন্ত্রণায় পড়তেছি, দাঁড়া দেখতেছি হয়তো আমি এটাকেও শেষ করে ফেলবো। তারপর আমি বললাম যে যদি তুমি ঢাকা চলে যাও তাহলে আমার সম্পর্ক ছিন্ন করে দিয়ে যাও। ও বলতেছে যে আমার ছিন্ন করার কোনো দরকার নাই, তোমার যদি ইচ্ছা হয় তুমি ছিন্ন করে ফেলো।
এটা সংসার করে কদিন পরে ঘটনা?
এটা খুব বেশি দিন না, 1.5 মাস হবে।
1.5 মাসের মধ্যে আবার এই ঘটনা? তারপর আপনার নিজের কি কোনো সমস্যা ছিল যে কারণে এরকম হচ্ছে, আপনি কি বুঝতে পারতেন ওই সময়টাতে?
হ্যাঁ আমি আসতেছি কথায়।
জি,
তো তারপরে আমি বললাম যে দেখো আমি কিন্তু সত্যি সত্যি বন্ধন ছিন্ন করে ফেলবো। তো বলে যে হ্যাঁ পারলে করে ফেলো। তো আমাকে এক ধরনের পারলে করে ফেলো কথাটা মানে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া আমার কাছে তখন এটা মনে হইলো। তখন ওই যে যে থালাক শব্দটা আমরা উচ্চারণ করি বিয়ে বিচ্ছেদের জন্য, আমি 2 তালাক বলে ফেললাম।
ওহো,
বলে ফেলার পরে এখানে আমার তখন সবচেয়ে বেশি সন্দেহ, আর এই সন্দেহটা আমার আজও দূর হয় নাই, আমি যে ওই শালিকাকে 2টা তালাক দিলাম, ও তো আমাকে 2টা কথা বলার কথা, বা আমি যখন বলতেছি যে আমি তোকে সম্পর্ক ছিন্ন করে ফেলবো, তখন সে আমার সাথে দাঁড়ানো, সে তো আমাকে বড় বাইরা হিসেবে বা বড় ভাই হিসেবে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিতে পারতো, যেহেতু আমি চোখে দেখতে পাই না, আমাকে একটা তাৎপর্য দিতে পারতো, তুমি এইগুলা কি বলো, জবরদস্তি হতেই পারে, তুমি সম্পর্ক ছিন্ন করবা, তালাক দিবা, এইগুলা কেন বলবা। যখন আমি 2 তালাক বলে ফেললাম, তখন বলতে চাচ্ছে ভাই আর বলতে হবে না, বাদ দাও। কিন্তু তখন মানে ওনার ভিতরে একটা আনন্দের মতো মানে একটা পরিবেশ, আমাকে আগায় দিয়ে আসতেছে, আমাকে চা অফার করতেছে, মানে ওনার শালিকাকে আমি ডিফুস দিতেছি, উনি আমাকে চা অফার করতেছে, বিষয়টা আমার কাছে অনেক গটকা মনে হইতেছে। কিন্তু উনি আমাকে ইচ্ছা করলে অপমান করতে পারতো যে আমার শালিকাকে ডিভোর্স দিছো, তুমি এখন ওর ভরণ পোষণে টাকা দিয়ে যাও, জন্মহারে টাকা দিয়ে যাও, কিন্তু উনি এটা না করে আমাকে খুব উৎসাহ দেখাইতেছে। আমি এই বিষয়টা উত্তর আজও পাইনি, মানে তখন তো পাইনি আজও পাইনি। যাই হোক উনি আমাকে গাড়িতে উঠাই দিল, আমি চলে আসতেছি। তারপরে ও আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে যে তুমি এটা কেন করছো, তোমার দোলা ভাই তোমার আপু জানলে অনেক বকা টাকা দিবে সেই করবে। আমি বলছি দোলা ভাই আপু দিয়ে তো আর আমার আমার সংসার চলবে না, আমার যাকে দরকার ছিল সে যদি আমার মনের মতো না হয় তাহলে আমার সংসার চালানো কোনোভাবেই পসিবল না। তো এইভাবে 10-15 দিন চলে গেল, মাঝে মধ্যে ফোন দিয়ে বলে যে যা হয়েছে না হয়েছে তাকে সংশোধন করার চেষ্টা করো। তো আমি বললাম যে সংশোধন করার চেষ্টা করবো কেমনে করবো, তুমি তোমার বাসায় গেলেই তুমি এই কথাটা উঠাও যে আমার বাসায় আসবে না, কিন্তু আমার সমস্যা কোথায়। বলে যে আমার যে মাথায় কি হয় আমি বুঝতে পারি না, কিন্তু আমার এই কথাটা বিশ্বাসই হয় না, মাথায় আবার মানুষের কি হবে, তুমি হয়তো আমার সাথে সংসার করতে চাও না, হয় অন্য কারোর সাথে রিলেশন আছে, নতুবা তুমি আমাকে চয়েস করতেই পারো নাই। পরে বলে যে না তুমি বিশ্বাস করো আমার অন্য কোনো কিছু নাই, তুমি আমাকে কেমনি আবার নেওয়া যায় ব্যবস্থা করো। তো ওই আমাদের অঞ্চল থেকে 2-3 জনকে আবার পাঠাইলাম। পাঠানোর পরে ওর বোন জামাই বলতেছে না এইভাবে যদি যায় তাহলে আর আমার বাসায় কোনোদিন আসতে পারবি না, আর ওর মা কিন্তু থাকে ওর বোন জামাইয়ের বাসাতে।
আচ্ছা,
এখন আমার শাশুড়ি যেখান থেকে আমার বাড়িতে যেতেই হবে, কিন্তু ওর বোন জানা বলেছে এইভাবে যাওয়া যাবে না, কিশোরগঞ্জ অঞ্চলের সবচেয়ে বড় মসজিদ যেটা ওই মসজিদের ইমাম যেটা বলবে ওইটা করতে হবে, ওর দুলাভাই শর্ত দিল। তো তারপরে আমাদের মহিলারা বলতেছে যে না আমরা এখন এত হইচই করার সময় নাই, আমরা কয়েকজন মহিলা আসছি, ও বলছে যাবে, ও যদি যায় আমরা নিয়ে যাবো, যদি না যায় তাহলে আমরা জোর করবো না, আর ও যদি যায় তাহলে আপনি বাধা দিয়েও রাখতে পারবেন না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ওর মতামত। তো তখন ওই ওর বোন জামাই বলতেছে আর জীবনে আমার বাসায় আসিস না, এই সে এটা সেটা অনেক কিছু। তো আবার ও আসলো, আসার পরে আমরা কয়েকজন হুজুরের সাথে বসলাম, তো হুজুরা বললো যে 2 তালাক বললে বিয়ে করায় নিলেই হয়। তো ওই আবার বিয়ে অ্যারেঞ্জ করা হইলো, বিয়ে করানো হইলো আমাদেরকে। বিয়ে করানোর পরে আবার বলে যে বাসায় যে আসবো না। আমি তখন মানে হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না, কিরে ভাই তোমার জন্য 10-12 দিন আগে এই কাহিনী করলাম, এখন তুমি আবার বলতেছো যে তুমি আমার বাসায় আসবে না, তো তুমি ওই বেলা কেন আসছিলা? আমি তোমাকে তালাক দিয়েছিলাম, তুমি যাই কথা নাই কথা আমরা সেফাই থাকতাম, এটাই ভালো ছিল। আচ্ছা তোমার মেন সমস্যা কি বলো? সমস্যা বলবে না। তখন ওদের এলাকাতে একজনে কারো কাছে বলছে যে ওর ফিজিক্যাল যেই চাহিদা এটা পূরণ হয় না।
ওকে,
তো যাই হোক, আমি এটা শুনে দারুণ ভাবে শক্ট হইলাম, যেটা যদি পূরণ না হয় তুমি আমার কাছে বলতে পারতো, বর্তমান যুগে এটা কোনো বিষয়ই না, বর্তমান যুগে এটা যে আধুনিক ট্রিটমেন্ট আছে এটা মানুষজন দিকে শোনানোর কোনো দরকারই ছিল না, তোমার চাহিদা পূরণ না হলে তুমি আমাকে বলতে পারতো। তারপর আমি চিন্তা করতেছি যে এটা একটা সংসার নষ্ট হয়েছে। আচ্ছা ও বললে বলছে তো আমার ভাবিকে দিয়ে বলাইলাম, আচ্ছা তোমার যদি সমস্যা হয়ে থাকে তাহলে ট্রিটমেন্ট করাবো, তুমি চলে আসো। তা তারপরে ওর এইভাবে নিয়ে আসা ট্রিটমেন্ট করলাম। এখন ডক্টর যেটা বললো এটা প্রথম প্রথম একটু প্রবলেম হবেই, কারণ ও একটা বাচ্চা মা হয়েছে আর তুমি কেবল তোমার যৌবনটা শুরু হয়েছে, ঠিক হয়ে একটু সময় লাগবে, ঠিক হয়ে যাবে, এটা অন্য কোনো রোগ বা কোনো সমস্যা না। তো ফাইনালি যেটা হইলো, আমি চিন্তা করতেছি যে যদি একটা বাচ্চা নেওয়া যায়, যদি দুজনের মাঝখানে একটা বাচ্চা চলে আসে তাহলে হয়তো ভাই ওর ভাবলাম এটা বন্ধ হবে। আল্লাহর কাছে মনে মনে দোয়া করতেছি আল্লাহ তুমি আমাদেরকে একটা বাচ্চা দাও। তো খুব সম্ভাবনা মানে আমি ভাবতেছি যে ও প্রেগনেন্ট হয়েছে। তখন আমি একদিন বাহিরে কোথাও গেছি, আমার আত্মীয় বাড়িতে গেছি, ওরা বলে গেছি যে আমার আজকে একটু রাত হবে, কিন্তু মানে যে কাজে গেলাম কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, আমরা আবার এই সন্ধ্যার আগেই ব্যাক করতেছি। তো ব্যাক করে যায় দেখি দেখি আমাদের বাজারের পাশে ও বুকরা টুকরা পড়ে আমি একে নিয়ে কোথাও যাচ্ছি।
ওকে,
তো তখন তো আমাদের সন্দেহ হলো যে কোথায় যাচ্ছি, ও তো আবার ওই যে বাবা বাড়িতে যায়, যা বলে যার আসবে না এটা সেটা, এটা তো একটা সমস্যা। তো আমি ভাবলাম যে বাজার যেহেতু এটা এখানে ঝগড়াঝাটি করা ঠিক হবে না, একটা কাজ করি মেয়েটাকে ওই হাতে কি যেন একটা ছিল মানে বাচ্চাদের খাবার, ওইটা দেখায় অফার করলাম, অফার করে বললাম যে আমার কুলে আসো, মেয়েটাকে কুলে নিয়ে আমি চলে আসলাম। তো তখন তো ভয় পাইতেছে যে মেয়েটাকে যেহেতু নিয়ে গেছে, এখন তো মেয়েকে ছাড়া ও চলেও যাবে না, আর এখন আসলে তো মানে একটা জবাবদিহিতা করতেই হবে। তো তখন মানে ভয়ে ভয়ে অনেকক্ষণ পরে বাসায় আসলো, আসার পরে জিজ্ঞাসা করলাম কই গেছিলা, বললো যে আমি ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারের কাছে যাইবা তুমি আমাকে নিয়ে যাবে না? বা তুমি আমাকে বলতো আমাদের সবসময় একজন পল্লী চিকিৎসক আছে, তাদের কাছ থেকে আমরা বাকি যে ঔষধ ঔষধ কিনি, ওনার একটা ফার্মেসি আছে, তুমি আমাকে বলতো, আমি ওনাকে ফোন করে বলতাম উনি বাসায় চলে আসতো, তুমি ফার্মেসিতে যাও নাই, তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছিলা এটা উত্তর দাও। তো এক কথায় দুই কথায় মানে তখন রাগ হইতে গেছে, বেশ কটা চর তাপড় দিলাম ওকে। তো দেওয়ার পরে ও জিদ করে বসে আছে যে ওরা চলে যাবে আর থাকবে না। তা আমারও কথা হয়েছে যাও, যদি তুমি যেতে চাও চলে যাও, আমার এই অশান্তি সংসার আর ভালো লাগে না।
বিরতি নেবো এখান থেকেই, ছোট্ট একটা বিরতি, মাত্র 4 মিনিটের। 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি। আপনারা যারা জীবনের গল্প বলার জন্য আমাদের এখানে স্টুডিওতে আসতে চান, যদি মনে করেন যে আপনার জীবন গল্প কোনো মেসেজ আছে সেখানে, অবশ্যই আপনি আসতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389289। ফিরছি 4 মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
আরো একবার আমন্ত্রণ, শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আর জি কিবদিয়ার সাথে। আমরা কথা না বাড়িয়ে মিজানুরের জীবনের গল্পে আবারও ফিরছি। মিজানুর, যেখান থেকে ছিলাম, হ্যাঁ তারপর কি হলো?
তারপর যখন ওরে কিছুটা মারধর করলাম তো বলতেছে চলে যাবে, আর আমিও বললাম যে এত ঝামেলা নিয়ে সংসার করা যায় না, এটাই ভালো হবে, সেপারেট হয়ে পাবো। ওই দিন রাত্রে ওরে মোটামুটি কড়া পাহারা দিয়ে রাখা হয়েছে, যে কারণ পলায় যদি চলে যায় তাহলে আরেকটা ঝামেলায় পড়বো। পরদিন ভোরে ওর ভাইয়ার খবর দেওয়া হলো। তো আসার পরে ওরে বলা হলো যে দেখেন আপনার বোন এটা এটা করতেছে, আমাদের দিক থেকে আমরা সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত, আমাদের বা আমাদের ছেলের বা আমাদের ফ্যামিলির কারো ও যদি পারে একটা সমস্যা দেখা তাহলে আমরা মেনে নিব, আর যদি শুধু ওই ধরনের পাগলামি করে তাহলে আর একটা মেয়েকে নিয়ে আর কেমনে চলা যায়। তো তারপর ওরে ওর ভাই জিজ্ঞাসা করলো যে তুই কি থাকবি এখানে নাকি চলে যাবি? তো বললো যে তোমার সাথে আমি একান্ত একলা কিছু কথা বলতে চাই। তো ভাই বোনে কি কথা বললো জানি না। তারপরে ভাই এসে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি এখন ওকে নিব না, দু একদিন পরে জামাইকে নিয়ে যাবে আমার বাসায়। ওর বোনের হাজবেন্ডের বাসায় গেছি, কিন্তু ওই যে সবসময় আমাকে ভয় দেখাতো যে ভাইয়ার বিয়ের সময় ছিল না, এই জন্য আর ওর ভাইয়ার বাসায় যাওয়া হয়নি। তো এই সুযোগে ভাবলাম যে আচ্ছা শ্বশুর বাড়িতে গেলে তো বিষয়টা একটু শক্ত হতে পারে, ওর ভাই যদি আমার পাশে থাকে তাহলে ও মানে খুব একটা রং করতে পারবে না। ফাইনালি দু একদিন পর মানে একটা শ্বশুর বাড়িতে প্রথম প্রথম গেলে যেভাবে যেতে হয় ওইভাবেই গেছি। ওরা আমাকে খুব ভালো আদর যত্ন করলো, ও বলতেছে যে আচ্ছা তুমি চলে যাও, আমি না হয় দু একদিন পর আসতেছি। তো এটা মানে আমার কাছে অনেকদিন পরে মানে মনে হলো যে পরিপূর্ণ সংসারটা আমার হয়েছে।
ওকে,
পরে আমি নিশ্চিন্তে রেখে আসলাম, ওর প্রতি একটা কনফিডেন্স জাগলো, ভালো মানে একটা আত্মবিশ্বাস জাগলো। মানে মানে দুদিন পর আমি ওরে ফোন করে বললাম যে ঠিক আছে তুমি চলে আসো, পরে না হয় আবার যাবো না আমরা। আর সবচেয়ে বড় কথা হয়েছে, ও কাছে না থাকলে আমার কিছুই ভালো লাগতো না, সারাদিন তো বাইরে বাইরে থাকতাম, কিন্তু রাত্রেবেলা আমার খুব নিঃসঙ্গ মনে হতো, মানে আমার জীবনে কিছু ছিল না। কিন্তু এখন একটা ওয়াইফ আছে, মেয়েটাও আমার পাশে আছে, ওদেরকে নিয়ে মনে হয়তো যে আমার জীবনটা পরিপূর্ণ। তো ও চলে যাইলে মানে ওরে আসার জন্য আমি খুবই বেশি প্রেশার দিতাম, ও বললো যে ও চলে আসতেছে, কিন্তু আমি জানি যে ওর তখন প্রেগনেন্ট, বা ও জানে ও তখন প্রেগনেন্ট, 2 মাস অথবা 3 মাস এরকম। বললো যে আসতেছে সকালবেলা, আমি তো সকালে কাজে চলে গেলাম, সন্ধ্যার দিকে বাসায় এসে দেখলাম যে ও আসলো না। ওর ভাইকে ফোন দিলাম, ওর ভাই বলতেছে আমি তো বাড়িতে নাই, আচ্ছা বাড়িতে যায় দেখতেছি বিষয়টা। বাড়িতে যায় আমাকে ফোন করলো যে ও তো বাড়িতেও নাই, ও তো তোমার তোমার বাসায় আসবে, এই কথা বললে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তা আমি ওদেরকেও মানে একটু চাপ দিতেছি যে দুইটা মানুষ, জলজন্ত মানুষ, কোথায় হারাই গেল আপনি কিছুই বলতে পারতেছেন না, এটা কেমন? মানে ওরা তো জানে যে ওদের বোন বা ওদের ফ্যামিলির মানুষজনের কি স্বভাব চরিত্র। বলেছে তুমি নিশ্চিত ঘুমায় থাকো এক সপ্তাহ, তুমি 10 দিন পরে তোমার ওদের পাওয়া যাবে। এটা আবার কোন ধরনের কথা হইলো? তো ওর নাম্বারটা বন্ধ দেখা দিয়েছিল। একটা সময় মানে মানুষ কষ্ট সইতে সইতে কিন্তু মানুষ একটা সহনশীল ক্ষমতাও হারিয়ে ফেলে। তখন আমি এই ভাবলাম যে না, ও আর আসতে চাইলে ওকে আমি নিব না, হয়তো বা ও আমার বাচ্চাটা নষ্ট করার জন্য কোথাও গা দেখা দিয়েছে। তো আমার যদি বাচ্চা ও না রাখে তাহলে ওর রাখে আমার খিলাফ। আমার সিম টিম মানে যে কটার নাম্বার ও জানতো সব চেঞ্জ করে ফেলছি। তখন আমি ওই বিশ্বাস করতে শুরু করলাম, তখন এত বড় একটা দোকা যে আমার বাচ্চাটা নষ্ট করার জন্য হয়তো বা গা দেখা দিয়েছে, যে বাচ্চা নষ্ট করতে পারে সে আমাকে হুকুম করতে পারে, আমি এরকম ভাবতেছি। যাই হোক, তাই 10 থেকে 15 দিন পর আমার একটা সিম ছিল, মানে আমার একটা বন্ধুর মতো মানে ও দোকানে বসে আড্ডা দিই, ও আমার কাছ থেকে একটা সিম নিয়েছিল, ওই সিমে নাকি কল আসছে। কইটা আবার আমার ছোট ভাই ইমরানকে বলছে, আমাকে বলে নাই, কারণ ওই দোকানদার আমাদের সম্বন্ধে সব জানতো যে আমাদের ফ্যামিলিতে কি চলতেছে না চলতেছে। এখন আমার কাছে বললে তো আমি কথা বলতে চাইবো, এই জন্য আমার কাছে বলে না, আমার ছোট ভাইয়ের কাছে বলছে। তখন ছোট ভাই একদিন প্রসঙ্গত বলতেছে, মানে ও হয়তো বা চাইছে যাবে যেহেতু ভাইয়ার সংসারটা একটা সংসার আগে নষ্ট হয়েছে, আচ্ছা একটু যদি ইশারা ইঙ্গিতে বলি সংসারটা টিকে গেলে যাক, তোমার বউ কোথায় তুমি না জানলেও আমি জানি। তো আমি বললাম যে কি ব্যাপার, তুই কেমনে জানোস? ও বলছে হ্যাঁ তোমার বউ তো এখন ঢাকায় আছে। আমি বললাম যে না আমি জানি যে ঢাকায় নাই, কারণ ঢাকায় ওর বোন জামাই আছে, ওর বোন জামাইয়ের কাছে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করছি, ওর বোন জামাই না করছে যে নাই। পরে বললো যে এমকের কাছে ফোন দিয়েছিল, এমকের কাছে তোমার কাছে সিম আছে, উনি আমাকে বলছিল, ওনার নাম হচ্ছে নীরব, বলেছে নীরবের কাছে ফোন দিয়েছিল, এবার নীরবকে যা দিলাম সিম দেওয়ার জন্য। এখন নীরব বলতেছে কি মানে ও হয়তো ভাবছে যে বিষয়টা আমি জেনে ফেলছি, বলে যে সিমটা আমার কাছে এখন নাই, এটা সেটা মানে আমাকে দিতে চাইতেছে না, কারণ এলাকা সবাই জানে গেছে যে আমার বউটা আমার সাথে অন্যরকম আচরণ করতেছে, তো এই বউটার না সব সবাই যেতেছে। তা আমি তো ওনার সাথে এত ভালো সম্পর্ক, আর উনি এখন আমার সিম আমাকে দিতেছে না, আমি একটু রাগ করতে চাইতেছি। পরে এক সময় জোরাজুরি করতে গিয়ে পরে সিমটা দিছে, আমি সিমটা এনে লাগাই রাখছি। 2-3 দিন পর কল আসছে, কল আসলে আমি কল রিসিভ করলাম, আমি কণ্ঠটা শুনলাম, শুনে বললাম যে কি চাও এখানে ফোন দাও কেন। তো যখন আমার কণ্ঠ শুনলো তখন ওর ছোট বোনের হাতে ধরা গেল ফোনটা। আমার শারিকা মানে আমাকে একটু চেষ্টা করতেছে যে কোনোভাবে একটু বোঝানোর জন্য, তারপরে ওর সাথে কথা হয় না, কিন্তু আমার শারিকা মাঝে মাঝে কথা বলে। পরে এক সময় আমার কাছে ক্ষমা চাইতেছে, হাজব্যান্ড ওয়াইফ কথা বললে দেখা গেছে কি অনেক সময় অনেক ওই মানে দূরে চলে যায়। তো আমার এক সময় রাগটা কমলো, বা ও অনেক কিছু বলতেছে যে যদি তুমি চাও যে তোমাকে নিয়ে আমি মানুষের ধারে ধারে ঘুরি এটা আমি করবো, কিন্তু তাও তুমি আমাকে গ্রহণ করো, আমি যেটা করছি জীবনে অনেক বড় ভুল করছি, আর কোনোদিন করবো না। কিন্তু আমি বলতেছি যে তাহলে আমার বাচ্চার কি অবস্থা,
বেবি তো তখন পেটে।
হ্যাঁ
ওকে,
কিন্তু ও বলতেছে অস্বীকার করতেছে যে না বাচ্চা ছিল না পেটে। হ্যাঁ আমি তো জানি যে তোমার পেটে একটা বেবি ছিল, আমরা আমি কোনো টেস্ট করাই নাই বা কোনো কিছু নাই, কারণ আমি কেমনে এটা মানে দশের কাছে প্রমাণ করব। কিন্তু আমি তখন ভাবলাম যে না টাকা তাহলে আর দরকার নেই, কিন্তু ওই যে এত করে বলতেছে যে এখন আসবে আর কোনোদিন এসব করবে না, কিন্তু আমার কাছে সবকিছু মানে কেমন যেন একটা অসহ্য মনে হইতেছে, কিন্তু আমার তো আসল জিনিসটাই হারিয়ে গেল। যেটা হয় ওই অনেকদিন কথা বলতে 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 এক সময় আচ্ছা স্বীকার করলাম যে আচ্ছা তোমাকে আমি নেবো, কিন্তু নিবো যেটা কিভাবে নেবো, আমার ফ্যামিলি তো এখন তোমাকে মানতে চাইবে না, তুমি কোথায় চলে গেছো তুমি কি অন্য কোন পুরুষের কাছে ছিলা কিনা? তো বললো যে এটা আমি সবার কাছ থেকে কমা চেয়ে নিবো, আমি গেছিলাম আমার বোনের বাসায়। আমি বললাম যে ঢাকা বোনের কথা বলতেছো, ওইখানে আমি ফোন দিয়েছিলাম, ওরা তো অস্বীকার করছে। বলতেছে না, ওদেরকে আমি বলছিলাম যাতে না বলে, মিথ্যা হইলো সত্য, সত্য হইলো মিথ্যা, এরকম একটা সিচুয়েশন। ও যা বলতেছে এটাই মানতেছি। মানে যখন বাসায় নিয়ে আসলাম, তো ফ্যামিলির লোকজন তো কথা বলতেছি, আমার যে স্বাস্থ্য ভাই বা যারা মুরব্বী আছে তারাও আমাকে কথা বলতেছে যে এই বউকে আমার কি দরকার, দুনিয়া থেকে মেয়ের অভাব, এরকম আমাকে বিভিন্ন কথা বলতেছে। তো আবার আমার বাবা কাকা কয়েকজন বসেছিল, ওদের পায়ে ধরে মাপ চাইছে যে আমি আর জীবনে এরকম করবো না। আচ্ছা, সবাই আবার ক্ষমা করে দিয়ে বলে গেছে। তো কিছুদিন পর আবার মনে করেন যে হঠাৎ করে বৃষ্টি ভেজা দিন, সন্ধ্যাবেলা আমি শুয়ে আছি, মানে 8:30 দিকে ঘুম ভেঙে দিকে ও ঘরে নেই, কোথায় গেল? এখন আমি খুঁজতেছি আম্মুর ঘরে গেলাম বা আশেপাশে গেলাম, নাই। পরে আমার এক পাশের বাড়ির ভাবি বলতেছে যে আমার ফোন থেকে একটা নাম্বারে ফোন দিছিল।
একটা জিনিস চিন্তা করে দেখেন প্রিয় শ্রোতা, আমি খুব ঠান্ডা মাথায় খুব আস্তে আস্তে ওর গল্পগুলো শুনছি। একটা মানুষ নীরবে নিভৃতে একা একা গ্রামীণ একটা অঞ্চলে থাকে, এখানে এসছে লাখ লাখ মানুষের কাছে নিজের জীবনের গল্পটা বলার জন্য। এই মানুষটার দুটো চোখ যদি থাকতো তাহলে জীবনটা অন্যরকম হতে পারতো না? ওর সামনে দিয়ে যে মানুষটা চলে যাচ্ছে, জীবনের একমাত্র নির্ভর করা মানুষটা তার বউ, তাকে খুঁজতে গেলেও তার অন্য মানুষের উপর নির্ভর করতে হয়, এবং এই মানুষটা যখন ফিরে আসতেছে সে নিরুপায়, বারবার তাকে অন্যায় করলেও মেনে নিতে হচ্ছে। এই জায়গাটা থেকে যদি আপনি গল্পটা চিন্তা করেন তাহলেই গল্পটা একটু অন্যরকম ফিল হবে আপনার কাছে, নইলে আপনার কাছে মনে হবে এটা আবার কি ধরনের গল্প, এত সহজ সরল গল্প, এরকম গল্প তো আমার জীবনে বা আমার জানা চারপাশের মানুষের জীবনে অসংখ্য আছে। কিন্তু একজন চোখ না থাকা মানুষ যে কি পরিমাণ অসহায় হতে পারে, এবং ভেতরে ভেতরে সব অনুভূতি আছে, দুটো চোখ দিয়ে দেখতে পায় না বলে তাকে অনেক কিছুই মেনে নিতে হচ্ছে, এবং মেনে নেওয়ার পরেও সে নিজের কাছে কম্প্রোমাইজ করেনি। ওকে, যেটা বলছিলেন আপনি, তারপর
পাশের বাসার এক দাবি বললো যে আমার ফোন থেকে একটা নাম্বারে ফোন দিয়েছিল। তো আমি নাম্বারটা মিলাই দেখলাম যে এটা ওর বোনজামাইয়ের নাম্বার, মানে যাকে দিয়ে আমি তাকে সন্দেহ করি। ওর বোনজামাইকে ফোন দিলাম, জিজ্ঞাসা করলাম আপনি কোথায়? বললো যে আমি তো বাসায়। পাশে গাড়ি ঘোড়ার সাউন্ড হইতেছে বা অন্য কিছু একটা সাউন্ড আসতেছে, এটা বাসার ভিতরে কখনোই হওয়া পসিবল না, কারণ ওনার বাসাটা কোথায় আমি জানি, ওনার বাসাতে কখনোই গাড়ির সাউন্ড আসতে পারে না। আমি এটা ভাবলাম, তখন আমি বুঝতে পারলাম যে উনি আমার সাথে মিথ্যা কথা বলতেছে। তাই আমি বললাম আপনার শালিকাকে পাওয়া যাচ্ছে না, যদি আপনার বাসায় যায় আমাকে একটু জানায়। এই কথা বললে আমি ফোন রাখিয়ে দিলাম। আর আমি তো জানছি যে তোমার নাম্বারে ফোন দিয়েছিল, কিন্তু এটা আমি বলিনি। ওই সকালবেলা আবার উনি আমাকে ফোন দেওয়া বা আমি ওনাকে ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে আমার বাসায় আসছে রাতে 12টার দিকে। আপনার বাসায় আসছি রাতে 12টার দিকে, আপনি জিজ্ঞেস করবেন না তুই স্বামীর বাড়ি থেকে রাতে 12টার সময় 1 লাখ কেন আসবি? হয়তো তোর স্বামীকে নিয়ে আসতি, তোর প্রয়োজন ছিল, তখন একটা জিনিস ভাবতেন, কিন্তু আপনারা এরকম কেন করতেছেন? ও বলে যে তোমাদের বিষয়ে তোমরা দেখো, আমি বিয়ের সময় ছিলাম না, এই জন্য আমি কিছু বলতে পারবো না। এমনকি আমি ওনার বাসাতে একদিন পয়সা একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমি ওনার পায়ে ধরে বলছি যে দিলা ভাই, আপনি বিয়ের সময় ছিলেন না, কিন্তু আপনি এখন চাইলে আমার সংসারটাকে একটু সাজায় গোছায় রাখতে পারেন। আপনি যদি আপনার কাছে আসলে আপনি ওদের সাই না দেন, তাহলে ওর যাওয়ার কোনো জায়গা নেই, তাহলে সে আমার কাছেই থাকবে। এখন উনি বলে যে দেখো, আমি তো শুধু তোমার দিক দেখলে হবে না, কিন্তু আমার তো আমার শারীরিক দিকটাও দেখতে হবে, যেখানে আমি একজন পুরুষ, আমি ওনার পায়ে হাত রাখছি নিজে, মানে শুধু যে পায়ে ধরতেছি বললাম এরকম না, মানে স্টিল আমি ওনার পায়ে হাত রাখে তারপরে বলছি। তো যাই হোক, তারপরে আমার তো বুঝতে বাকি নেই যে ওর বোনজামাইয়ের সাথে রাতে গেল। আমি চিন্তা করতেছি যে এখন আর কি করা, একটা মানুষকে কতবার ক্ষমা করা যায়, কতবার তাকে নেওয়া যায়। তারপরেও চিন্তা করলাম যে না, একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে হয়তো বা ঠিক হয়ে যেতে পারে, আমার সংসারটাকে টিকা রাখতে হবে। ওই আবার কয়েক কিছুদিন পরে ফোন দেওয়া বলতেছে যে আসবে আসবে, হাই স্বামী যাতে নিয়ে যায়। বললাম যে আমি আসতে পারবো না, তোমার ইচ্ছা হইলে আসো, না ইচ্ছা হইলে নেই। এখানে আসলে অনেকজন মানুষজন কথা বলবে, এই সুগুলা সহ্য হইলে আসতে পারো, না ইচ্ছা হইলে নেই, কারণ এক সামাজিক ভাবে আমি এখন হেয় প্রতিপন্ন হইতেছি ওর জন্য। তো ওই অনেকদিন কথাবার্তা বইলা, এক সময় আসলো, আসার পরে ওই আবার ওই চিৎকার চেঁচামেছি, মানুষজন ছিসি করতেছে যার দিক থেকে, মানে একটা কথা আছে যে ভুল করতে পারে সে কথা সইতেও পারে, ওর কাছে মনে হয় যে ওইগুলা বললে ওর কাছে তেমন কিছু মনে হয় না। তো তার কিছুদিন পর ওই যে আমাদের যে ছেলেটা এখন আছে ওর পেটে আসে, তারপর থেকে ও মোটামুটি শান্ত হয়ে গেছে আর আমাদের সংসারেও শৃঙ্খলতা সুখ ফিরে আসছে। কিন্তু যখন আমি সংসারে গড়ে সুখ ফিরে পাইলাম, তখন আমার চিন্তা হইলো যে আমার প্রথমত মানুষের থেকে হেল্প নেওয়াটা বন্ধ করতে হবে, দ্বিতীয়ত হয়েছে আমাকে একটি যে কোনো কর্ম করতে হবে, আর তৃতীয়ত ওই যে আমি বললাম না তার আগে যে একটা প্রাইজ পাইছিলাম, ওই কার্যক্রমটা আমি চালায় যেতেছি, বিভিন্ন সার্ভিসে আমি বিভিন্ন ধরনের প্রাইজ পাওয়া যেতেছি, আর এইগুলো ডকুমেন্টস আমি নিয়ে আসছি আপনাকে দেখাবো।
ঠিক আছে, আপনার কাছে এগুলো অনেক মূল্যবান আমি বুঝতে পারি, কারণ এগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন আপনি মনে করেন। একটা জিনিস চিন্তা করে দেখেন প্রিয় শ্রোতা, যে আমাদের কাছে কিছুই না, এটা খেলনা বিষয়, কিন্তু ওর কাছে এটাই ওর জীবনের সবচেয়ে বড় অর্জন। কারণ ও বিভিন্ন কোম্পানির যে কুইজ গুলো ছাড়ে, ওগুলো বসে বসে সে SMS করে, কথার রিপ্লাই দেয় এবং গান গায়, গেয়ে গেয়ে সে ওখান থেকে একটা মোবাইল পায়, এটাই ওর জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করে ও সেই সার্টিফিকেট গুলো সাথে করে নিয়ে এসছে আমাকে দেখানোর জন্য। অনুভূতিটাই ফ্যাক্ট, বারবার বলছিলাম অনুভূতিটাই ফ্যাক্ট। আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে জায়গাটা থেকে এরকম অসংখ্য মানুষ আছেন যাদের ক্রিয়েটিভিটি, যাদেরকে আমরা প্রপার এডুকেশন, যাদেরকে আমরা প্রপার সিস্টেম দিতে পারি না। তারা নীরবে নিভৃত নিজের জীবনটাকে যেভাবে খোলসের মধ্যে বন্ধ করে রেখে যেভাবে চিন্তা করেন, ছোট ছোট পাওয়াগুলো নিয়ে তাদের যে বেঁচে থাকা, যেই ক্লাইম্যাক্স, যেই কমপ্লেক্সিটি গুলো নিয়ে প্রতিদিন তাদের সার্ভাইভ করা, সেটা নিঃসন্দেহে আমার জায়গা থেকে কিংবা আমার স্ট্যাটাস কিংবা আমার চেয়ে বড় স্ট্যাটাসে যারা আছেন তাদের জায়গা থেকে চিন্তা করা রীতিমতো দুঃসহ। এবং দুঃসহ না, আমি বলবো যে কোন কোন ক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে ধুর এটা কোনো বিষয় হইল নাকি, কিন্তু ওর জায়গাটায় বসে এটা অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। জি আমি দেখবো, বলুন তারপর।
তারপর ওই মনে করেন যে আমি এই গুলা চালায় যেতেছি আর আমার মনে কনফিডেন্স বাড়তেছে যে আমি এই টাকা গুলা দিয়ে ব্যবসা করব, এই টাকা দিয়ে গুলো আমি একটা গড় করবো, আমার অনেক স্বপ্ন। কিন্তু তার পাশাপাশি আমি যদি একটু গান গজল করে এই প্রাইজ গুলা পাইতেছি, তখন আমার মনে ভিতরে একটা চিন্তা ঢুকলো যে আমি গানও শিখবো, কিন্তু কেমনে শিখবো, কোথায় থেকে শিখবো, যে আমি তখন কিছুই জানি না, কিন্তু আমি শিখবো। এর ভিতরে মনে করেন যে আমি ওই এনজিও থেকে টাকাটা পাইলাম 10,000 টাকা, আর ওই যে আমার কিছু সঞ্চিত টাকা ছিল এটা দিয়ে ঘর করলাম আর একটা দোকান তৈরি করলাম, স্বল্প পরিমাণে মনে করেন যে 5-7,000 টাকার মাল কিনলাম। মানে আমার কথা হচ্ছে যে আমি সম্মানের সাথে বাঁচবো, আমার যেহেতু বাচ্চাগুলো বড় হইতেছে, একদিন যদি কেউ বলে যে তোমার বাবা তো একজন ভিখারি, তো তাদের কতখানি কষ্ট লাগবে, তাদের বিবেকটা তখন কি বলবে যে আমার বাবা কেন ভিক্ষা করতো, কেন হাত পাততো মানুষের কাছে। আমি যখন এই বিষয়গুলো ভাবি তখন আমাকে খুবই মানে আঘাত করে আমার অনুভূতিতে, আমাকে যে কোনো ভাবেই হোক আমার পেশা চেঞ্জ করতে হবে, আমি এইগুলাতে থাকবো না। তো তখন আমি এই ব্যবসাটা শুরু করার চেষ্টা করি। তো 5-7,000 টাকা দিয়ে তো বর্তমান যুগে কোনো ব্যবসায়ী নেই, তারপরেও আমি এখানে বসে থাকি, এখান থেকে আমি 200-400-500 টাকা বিক্রি করি, হয়তো বা 50-100 টাকা লাভ হয়, এই টাকা দিয়ে হয়তো বা সংসার চলে না, তারপরেও আমি সম্মানের সাথে বাঁচার একটা চেষ্টা করি। আর ওই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি এক্সট্রা যা পাই এটা দিয়ে সংসারে অন্যান্য যে দিকগুলো আছে, যেমন একটা ঈদ আসলো, একটা উৎসব আসলো, বিভিন্ন কাপড় চোপড় কিনা বা এটা সেটা ঔষধ ওষুধ কিনা, ওইগুলা মিটাই। এই সময়টাতে আমি একটা ইলেকট্রনিক পিয়ানো বা হারমোনিয়াম কিনি, মানে সেকেন্ড হ্যান্ড, ওইটা কিনে আমার এক বন্ধু আছে, ওর নাম হচ্ছে রাফিজা, ফোনের মাধ্যমে আমারে বলে যে ও অন্ধ, ও আমাকে মামা সম্বোধন করে যে মামা আপনি এইভাবে চাপেন, এইভাবে সারে গাম বলেন, এইভাবে চাপলে চাপলে হয়তো আপনি কিছুটা করতে পারবেন, তবে কি দিয়ে আপনি হয়তো বা বুঝতে পারবেন যে ফোনে বইলা হারমোনিয়াম বোঝানোটা অনেক টাফ, শুধু টাফ না আমি মনে করি যে অসম্ভব প্রায়। কিন্তু তারপরেও দু একটা গান হারমোনিয়ামের সাথে 2-4-5টা গান নিজে বাজায় নিজে গাইতে পারি, এই মানে এতটুকু আমি পারছিলাম। কিন্তু পরবর্তীতে যেটা হলো, আমার ছেলে একদিন এক গ্লাস পানি ফেলে দিল, আর এগুলো তো খুব স্বল্প মানের হয়, তো এটা আর সার্ভিসিং করাতে নিয়ে গেলাম, এটা ঠিক হইলো না। ওই না আবার মানে আমার অনেক কষ্ট লাগলো যে এটা আমি নেক্সট টাইম আবার কোনোদিন কিনতে পারবো কিনা জানি না, মানে এটা আমার স্বপ্ন ছিল, সাধনা ছিল, আর এটা আমার অবসর সময়ের বিনোদন ছিল, তো এটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমার মনটা অনেক আঘাত পাইছি, অনেক কষ্ট লাগছে। কিন্তু তারপরে তো সন্তানের উপরে আর কিছু নাই, যেহেতু আমার বাচ্চা এটা নষ্ট করে ফেলছে, এখন বাচ্চাকে তার মারাও যাবে না, আর বাচ্চাকে মারলে ওটা ফেরত আসবে না। এখন আপাতত এই জন্য আমার গান শিখাটা বন্ধ আছে, ওই হারমোনিয়ামটা নষ্ট হয়ে গেল। তো ওই এনজিও এর একটা ভাই আমাকে একটা নাম্বার দিল, বললো যে কিশোরগঞ্জ জেলা শহরে অন্ধদের স্কুলে উনি টিচারি করে, ওনার সাথে তুমি একটা সম্পর্ক রাখো, তাহলে তোমাদের জেলাতে প্রতিবন্ধীদেরকে নিয়ে কি কার্যক্রম হইতেছে তুমি সবকিছু জানতে পারবা। তো আমার তখন জিনিসটা খুব ভালো লাগলো যে প্রতিবন্ধীদেরকে নিয়ে আধুনিক সমাজ বা শহরের লেভেলের মানুষগঞ্জন কিভাবে বা তাদেরকে নিয়ে কি কার্যক্রম করে এটা জানা আমার মনে একটা কৌতূহল থাকলো। তো ওই স্যারের সাথে কথা বললাম, স্যারের নাম হচ্ছে মহসিন স্যার, উনি আমাকে একদিন মিট করতে বললো। তো মিট করার পরে ওনার সাথে কথাবার্তা বললাম যে স্যার আমাদের অঞ্চলে আসলে প্রতিবন্ধীদেরকে নিয়ে কি কি কাজ করা হয়। তো উনি আমাকে দুইটা সংগঠনের কথা বললো যে ওই দুইটা সংগঠনে ওইখানে মনে করো যে প্রতিবন্ধীদেরকে নিয়ে আমাদের স্থানীয়ভাবে কাজ করা হয়। আমি বললাম যে স্যার আমি একটার সাথে মিশতে চাই, আমি আসলে জানতে চাই যে প্রতিবন্ধীদেরকে নিয়ে কেমনে কি করে, তো তাদের কার্যক্রমটা কি আসলে। তখন যে সংগঠনে যেতেছিলাম তো আমাকে বললো যে ওনার সভাপতি, এই সংগঠনের সভাপতির নাম্বার আমি ফোন দিতেছি, তুমি চলে যাও, তুমি যা আমার কথা বললেই তোমাকে উনি হয়তো গ্রহণ করে নেবে বা ওইটা মেম্বার করে নেবে।
ওকে, 5 মিনিটের বিরতি নেব প্রিয় শ্রোতা। এই পর্যায়ে আপনারা যারা জীবনের গল্প বলতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389289। কথা না বাড়িয়ে 5 মিনিটের বিরতি এবং তারপর আবারও ফিরে আসছি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
বিরতির পর আরো একবার স্বাগত, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর জি কিভিয়ার সাথে। আমাদের আজকে এখানে জীবনের গল্প বলার জন্য আছে মিজানুর, ও বেসিক্যালি ব্লাইন্ড, এবং ওর যে জীবন গল্প সেটা অন্যতম একটা শিক্ষণীয় জীবনের গল্প। আমরা কথা না বাড়িয়ে আবার ওর কাছে ফিরছি যেখানটায় ছিলাম। তারপর
তারপর ওই স্যার বলল যে একজনের কাছে যাওয়ার জন্য উনি সেই সংগঠনের সভাপতি, তো ওনার সাথে দেখা করলে উনি আমাকে সদস্য করে নিবে। তো আমার কেমন যেন একটু আমিজি লাগতেছিল, বললাম যে স্যার আপনি একটু চলেন আমার সাথে, আপনি গেলে বিষয়টা ভালো হয়, কারণ প্রথম দিন যেহেতু সাক্ষাৎ করবো। তো এরকম রিকোয়েস্ট করে স্যারকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়া ওনার সাথে কথাবার্তা বললাম। তো উনি স্যার বলার পরে খুব সহজেই আমাকে ওই ওইখানকার মেম্বার করে নিল। আমি যখন ওইখানকার মেম্বার হইলাম, তো আমি ওনার কাছে জানার চেষ্টা করলাম যে প্রতিবন্ধীদের সংগঠনে প্রতিবন্ধীদেরকে নিয়ে কি কাজ করা হয়। তো উনি আমাকে তেমন কোনো কাজের কথা বলল না, বললো যে আসো যেহেতু এখানে দেখতে পাইবা যে আমরা কি কি কাজ করি। তো এখানে প্রায় আমি দীর্ঘ এক বছর কাজ করার পরে যতটুকু বুঝলাম, যেখানে বছরে চার পাঁচ দিন চার পাঁচটা অনুষ্ঠান হয়, ওই দিনগুলোতে প্রতিবন্ধীদেরকে কিছু হয়তো পোশাক আশাক বা অন্যদের লাঠি বা আদার্স কোনো কিছু দেওয়া হয়, এতটুকুই ওদের কার্যক্রম। কিন্তু আমার কাছে এই বিষয়টা পছন্দনীয় হইত না। তো আমি সেই আরো এক দেড় বছর বা দুই বছর আগে থেকে ভাবতেছি যে যদি প্রতিবন্ধীদের জন্য কাজ করতে হয়, করতে হবে আসলে খুব নিজের মনের গভীর থেকে মিশা। কিন্তু আমি ওনাকে বললাম যে আপনি এক কাজ করেন, আপনি একটা রিসিট বই তৈরি করেন। আপনি যেহেতু বলতেছেন যে আপনার ফাউন্ড নাই, আমরা কয়েকজন প্রতিবন্ধী একসাথে দল বাইডা, মনে করেন বড় বড় মানুষের কাছে যায়া, চাঁদা কালেকশন খৈরা আপনার ফাউন্ডটা তৈরি করি। ফাউন্ড থাকলে তো কাজ করা যাবে, কারণ টাকা ছাড়া এখন কিছুই করা যায় না, এটা আমি নিজেও মানি বিশ্বাস করি। তো উনি এটাও করতেছে না, শুধু বলে যে করবে করবে। তো এর ভিতরে আমি আমার বেশ কিছু বন্ধু বান্ধবকে নিয়ে প্ল্যান করলাম যে না, আমরা নিজেরা একটা সংগঠন খুলবো। নিজেরা একটা সংগঠন খুলবো এটা তো বললে আর খোলা যায় না, তার অনেক ফর্মালিটিস আছে, অনেক কিছুই আছে, মতেরও সামঞ্জস্য হতে হবে, আইন প্রণয়ন করতে হবে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছি। কিন্তু ফাইনালি শুক্রবার হলে যে আমরা এই সামনের মাসের এক তারিখে সংগঠনটার উদ্বোধন করতে যাইতেছি, এটা গেল একটা দিক। আর বাকি দিক মনে করেন যে সাংসারিক ভাবে এখন আপাতত আমি ওই ব্যবসাটাই করতেছি, মুদি দোকান।
মুদি দোকান বলতে
ওই যে বিভিন্ন চকলেট বিস্কিট কেক ওই ডাল চিনি এগুলো বিক্রি করি।
এটা দিয়ে আপনার কয় টাকা আসে?
এটা দিয়ে মনে করেন যে যদি পরিপূর্ণ পুঁজিটা থাকতো আমার, তো তাহলে 2-250 টাকা প্রত্যেকদিন আসতো। কিন্তু পুঁজি তো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, যেহেতু অভাবের ফ্যামিলি, পুঁজিটা আস্তে আস্তে কমে যায়।
না, আপনার প্রতি মাস শেষে কত টাকা থাকে এই মুদির দোকান দিয়ে?
মানে বর্তমানে যে সিচুয়েশন, এই সিচুয়েশনে 4-4,500 টাকা থাকে।
4-4,500 টাকা?
হ্যাঁ।
মানে যদি কিছু মনে না করেন, আপনাকে আমি কিছু জিনিস জিজ্ঞেস করবো। হ্যাঁ, আপনাদের ফ্যামিলি মেম্বার কতজন?
আমাদের ফ্যামিলি মেম্বার মনে করেন যে আমার দুই বাচ্চা, আমার ওয়াইফ, আমি, চারজন।
চারজন, এই চারজন মানুষের 4,500 টাকা দিয়ে আপনাদের চলতে হয় প্রতি মাসে, না? আপনার মুদির দোকানে কত টাকা ইনভেস্ট করা আছে, কত টাকার?
বর্তমানে 5-7,000 টাকা ইনভেস্ট করা আছে।
কি কি আছে এখানে?
এখানে আছে যেমন বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের খাবার গুলো আমি গুরুত্বপূর্ণ করে রাখি, কারণ এটা তো গ্রাম অঞ্চলে বাচ্চারাই আমার কাছ থেকে বেশি কিনে। যেমন চানাচুর, কেক, বিস্কিট, চকলেট, চুইংগাম, ওই বিভিন্ন ধরনের যে দোকানে যে খাবার গুলা থাকে 5-2 টাকা, মানে
এগুলো মানে ছোটখাটো একটা দোকানের মতো। আচ্ছা, আপনার বাসায় মাংস কেনা হয় কয়দিন পর পর?
মাংস আসলে কিনে খাওয়াতে হয় খুব কমই। এটা যদি আপনি আমাকে এইভাবে বলেন তাহলে তো বলাটা খুব টাফ, তবে আমি এটা বলতে পারি যে বছরে একদিনও আমি গরু গোশত কিনে খেতে পারি না। কিন্তু মুরগি মাংসটা হয়তো বা 2-3 মাসে একদিন কিনতে পারি, কিন্তু গরু গোশত 500 টাকা কেজি, 500 টাকা আমার কাছে একটা সোনার হরিণের মতো।
আসলে আনথিঙ্কেবল, আমরা যারা রেডিও শুনছি তাদের অনেকের কাছে, কিন্তু বাংলাদেশের সিনারিও, এই যে ছেলেটা এসে এখানে জীবন গল্প বলে যাচ্ছে, এরকম অনেক ছেলেই আছে, অনেক পরিবারই আছে যারা 6 মাসে একবারও গরুর মাংস চোখে দেখে কিনা সন্দেহ। ওকে, লাস্ট কবে নিজের জন্য জামা কাপড় কিনেছেন? লাস্ট কবে?
লাস্ট বলতে আমি রমজান ঈদে অবশ্য একটা জামা কিনছি, এটা আমার বোনে দিছিল কিছু টাকা, ওই টাকাটা দিয়ে আমি একটা পাঞ্জাবি কিনছি।
কত টাকা দাম এটার?
এটা 270 টাকা।
বারবার থেমে যাচ্ছি, মানে প্রশ্নগুলো করছি এই কারণে যে গল্পটা অনেক ইম্পর্টেন্ট একটা গল্প, বারবার থেমে যাচ্ছি। তো লোকের অনেস্টি দেখেন, হ্যাঁ, 5,000 টাকা তার বিজনেসের পুঁজি, সেটা দিয়ে সে মাস শেষে বাচ্চাদের জিনিসপত্র বিক্রি করে 1,400 টাকা পায়। সে লাস্টে কত মাস আগে ঈদে একটা জামা কিনেছে 270 টাকা, তাও বোনের কাছ থেকে কিছু টাকা নিয়ে। গত বছর পুরো এক বছরে সে মাংস খেয়েছে কিনা তার জানা নেই, হয়তো সামনে কোরবানির ঈদ এখানে এসে মাংস হয়তো বা খাবে। এবং ছেলে মেয়ের কথায় যদি একটু আসি, ছেলে মেয়েরাও তো অনেক শখ হয় না, ছেলে মেয়েরা একটু ভালো মন্দ খেতে চায়, একটু ভালো মন্দ পড়তে চায়, কি করেন ওদের জন্য, পারেন ব্যবস্থা করতে?
মানে আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি, আর বাকিটা মনে করেন যদি না পাই তাহলে তাদেরকে বোঝাই যে এখন পারতেছি না, পরবর্তীতে পারবো। আর তাছাড়া আমি মনে করি যে অভাব থাকলেও আমাদের এখন বর্তমানে কোনো মানে দুঃখ কষ্ট নাই, অশান্তি নাই সংসারে, এই জন্য আমি হেভি ফিল করি।
দেখেন
শান্তি আছে মনে।
ওই যে একটা কথা ছিল না যে সুখী মানুষের জামা নাই, রাজার অসুখ হয়েছে এবং রাজার অসুখ তখনই সারবে যদি সুখী মানুষের জামাটা এনে রাজাকে পরাতে পারে। রাজ্য ঘুরে 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 কোথাও সুখী মানুষ পাওয়া যায় না, দিন শেষে পাওয়া গেল বনের মধ্যে একজন কুঠার, সে কাঠ কাটে এবং সে আরামসে ওই কাঠ বিক্রি করে দিনাতিপাত করে এবং সে খুব ভালো আছে, খুব সুখী মানুষ। দেন তাকে জিজ্ঞেস করা হলো তোমার একটা জামা দাও, রাজা খুব অসুস্থ, তোমার জামা পেলে রাজা ভালো হয়ে যাবে, এবং জানা গেল ওই সুখী মানুষটার জামা ছিল না, ও কিন্তু সুখে আছে। আমরা সুখের জন্য এত কিছু করি, চুরি করি, বাটপাড়ি করি, ডাকাতি করি, মানুষের জিনিস ছিনতাই করি, মানুষকে মারধর করি, খুন করি, খারাপি করি শুধুমাত্র সুখে থাকার জন্য। এবং এই সুখে থাকার জন্য এই কাজটা করতে গিয়ে, জিঘাংসামূলক এত কিছু, এত কিছু করতে গিয়েও, এত কিছু থাকার পরেও, সব আছে, সব আছে, কোটি কোটি টাকা আছে, তারপরও আমরা অসুখী। আর ও বছরে একবার মাংস খেতে পায় না, ওর একটা জামা কেনা হয়েছে 270 টাকা দিয়ে, সেটা ওর বোনের কাছ থেকে কিছু টাকা ধার করে বা কিছু টাকা দিয়েছে সেখানে যোগ করে। ওর ছেলে মেয়ে আছে দুটো ছোট ছোট, এবং ওর ছেলে মেয়ে দুটো ভালো মন্দ খেতে পায় না, তারপরেও সে তাদেরকে কখনোই হতাশ করতে চায় না, তুমি আজকে না পেরেছো সামনে পারবা, একটা স্বপ্ন দেখায় এবং দিন শেষে সে সুখী, কারণ সংসারে কোনো অশান্তি নাই। এবং এতগুলো ধাপ তার জীবনটা কিন্তু, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবন ফুলশয্যা নয়। হ্যাঁ, তো সেই অর্থে ওর জীবনটাও কিন্তু আমাদের মতোই চড়াই উতরাই আছে। এবং আমি তো বলি যে আমার জায়গাটা থেকে যদি আমি চিন্তা করি, আমার চেয়ে অনেক বেশি চড়াই উতরাই, আপনার চেয়ে অনেক বেশি চড়াই উতরাই। আমরা যেটা চোখ থাকার কারণে খুব সহজেই সলভ করে ফেলতে পারি, ও সেটা পারেনি এবং পারবেও না। এবং তারপরেও ওর জীবনে কিন্তু কোনো অসততা নাই, ও কিছুদিনের জন্য মানুষের কাছে হাত পেতেছিল, কিন্তু ওর প্রেস্টিজ এতটা হাই যে সেই হাত পাতা থেকে বের হয়ে এসছে, যে আমার সন্তান কি বলবে যে আমার বাবা মানুষের কাছে হাত পাতে, আমার তো হাত পাতা উচিত হবে না, এবং সৎ পথেও রোজগার করছে। সৃষ্টিকর্তা ওকে পুরস্কার দেবেন না তো কাকে দেবে? ভবিষ্যৎ পরিকল্পনা আছে কোনো আপনার? ভবিষ্যৎ পরিকল্পনা?
ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার এখন স্বপ্ন হয়েছে এটা যে একটা মিউজিক্যাল যন্ত্র আমার যেকোনো ভাবে হোক কিনতেই হবে, মানে এটা আমার একটা স্বপ্ন। আর ব্যবসাটাকে যদি কোনোদিন পারি একটু বড় করব, আর বাচ্চাগুলাকে অন্তত মানে যতটুকু সম্ভব হয় পড়াশোনা করাবো,
এটাই আপনার স্বপ্ন। ওকে, আপনার কি আমাদের লিসনারদের উদ্দেশ্যে কিছু বলার আছে শেষের দিকে এসে?
শেষের দিকে বলার আছে, বিশেষ করে যদি আমার মতো এই পরিবেশে কেউ পড়ে, তাদেরকে বলবো যে জীবনে কখনোই ওই ভিক্ষা বা হাত পাতা তাকে পেশা হিসাবে নিও না। যদি মনের জোর থাকে তাহলে তুমি ওই অবস্থা থেকে বেরিয়ে এসে একটা কিছু অবশ্যই করতে পারবা। আর তাছাড়া শ্রোতা বন্ধুদেরকে বলবো যে আমার জীবন কাহিনী শুনে হয়তো বা আমার কথাবার্তায় ভুল হতে পারে, এগুলাকে একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে বন্ধু করে নেবেন। সবাই সবার ভালোবাসা চাই, দোয়া চাই, আর সামনে যেন আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, এতটুকুই আমার কথা।
শেষ করছি আজকে প্রিয় শ্রোতা, ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। মিজানুর জীবনের গল্প খুবই সহজ সরল, সাদামাটা একটা রংচংহীন একটা জীবনের গল্প। এই জীবনটা আপনারও হতে পারে, আমারও হতে পারে, যে কারোরই হতে পারে, কিন্তু এই জীবন গল্প আমাদেরকে অনেক কিছু শেখায়। এরকম একটা সাদামাটা জীবন গল্প, সেই গল্পের মিজানুর যে হয়তো সামনের কোরবানির ঈদে এক টুকরো গরুর মাংস খেতে পারবে অনেক অনেক দিন পরে, এরকম মিজানুর আমাদের চারপাশে অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা যেন এই ধরনের মিজানুরকে এবারের কোরবানির ঈদে খুঁজে বের করি, আপনার কোরবানি থেকে তাদের জন্য যতটুকু প্রাপ্য ততটুকু যেন সুন্দরভাবে বুঝিয়ে দেই, আমরা সবাই মিলে সুন্দরভাবে ঈদটাকে উদযাপন করি, এই আহ্বান জানিয়ে আজকে শেষ করছি। এবং মিজানুরের কাছ থেকে সৎ জীবনের যে গল্পটি সেটা যেন আমরা নিজের জীবনে কাজে লাগাতে পারি। অনেক ভালো থাকুন, শুভরাত্রি।
তোর বাদ কোথায় ঠিকানাটা বললাম, সুখ পাখি তোর বাদ কোথায় ঠিকানাটা বল, তোর সুখতে আমি সুখী দেখ না সুখের ডল, তোর সুখে যে আমি সুখী দেখ না সুখের ডল বল, সুখ পাখি তোর বাদ কোথায় ঠিকানাটা বললাম, সুখ পাখি তোর বাদ কোথায় ঠিকানাটা বল।
আমন ধানের খোয়ে বেজেছি নদীর মাঝে খাবো, আমন ধানের খোয়ে বেজেছি নদীর মাঝে খাবো, সুখ পাখি তোর জন্য আমি মরুন যুদ্ধে যাব, মরুন যুদ্ধে যাব, নদীর কাছে গিয়ে আমি করব বাসনা, নদীর কাছে গিয়ে আমি করব বাসনা, সুখ পাখিকে নিয়ে আমার কত সাধনা, সুখ পাখি তোর বাড়ি কোথায় ঠিকানাটা বললাম, সুখ পাখি তোর বাড়ি কোথায় ঠিকানাটা বল, সুখপাকে তোর বাড়ি গেলে আমায় দেখে হাসবি, সুখপাকে তোর বাড়ি গেলে আমায় দেখে হাসবি, তোর সুখেতে আমি সুখী দেখতে আমায় আসবি, দেখতে আমায় আসবি, হাজার বছর বেঁচেও আমি গাইব তোমার গান, হাজার বছর বেঁচেও আমি গাইব তোমার গান, সুখ পাখিকে নিয়ে আমার কত অভিমান, সুখ পাখি তোর বাড়ি কোথায় ঠিকানাটা বললাম, সুখ পাখি তোর বাড়ি কোথায় ঠিকানাটা বল, তোর সুখেতে আমি সুখী দেখ না সুখের ডোল, তোর সুখেতে আমি সুখী দেখ না সুখের ডোল বল, সুখ পাখি তোর বাড়ি কোথায় ঠিকানাটা বললাম, সুখ পাখি তোর বাড়ি কোথায় ঠিকানাটা বল,
Close Up presents Hello 8920 Close Up, the closer, the better.
Exclusively on FusionBD.com.